حلال رزق دام آئے اوہے اللہ مہان پیو نبی رسیلہ دلام ہے رحمان.
الحمدللہ رب العالمین والصلاة والسلام على سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم. প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আসলে আমরা ধরে সরে পাঠ করি মহব্বত সহকারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ. প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, শ্রমজীবীদের জীবন সরাসরি অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে জানাই মোবারকবাদ. আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, শ্রমজীবীদের অনুষ্ঠান আসলে আমরা শুরু করার আগে আমাদের প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এনার উপর দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি. শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবিদিয়াই দামত বরকাতুল্লাহ আরিয়া, তার একটি দরুদ শরীফের ফজিলত সম্পর্কিত লিখিত রিসালা, যে রিসালার নাম জিয়ায়ে দরুদ সালাম. এই রিসালার মধ্যে তিনি একটি দরুদ শরীফের ফজিলত এভাবে নকল করেন যে পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন. মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়, যেটা আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন. তো আমরা আসুন নিয়ত করি যে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব. সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম. প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান শ্রমজীবীদের জীবন আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মধ্যে চেষ্টা করে থাকি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে, প্রতি শুক্রবার আমাদের অনুষ্ঠান হয়ে থাকে সরাসরি আলহামদুলিল্লাহ. তো প্রতি শুক্রবারে বিভিন্ন স্তরের পরিশ্রমী মানুষদের তাদের পরিশ্রম সম্পর্কিত এবং তাদের পরিশ্রম গুলা তাদের কষ্ট গুলা আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করে থাকি, এবং বিভিন্ন স্তরের পরিশ্রমের মানুষ নিয়ে আমরা এক এক দিন এক 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 শুক্রবার এক এক পরিশ্রমের মানুষ নিয়ে আমরা আলোচনা করে থাকি. তো ইনশাল্লাহ আজকেও আমরা এক পরিশ্রমী লেভেলের এক স্তরের পরিশ্রমী লেভেলের মানুষের আমরা ইনশাল্লাহ আলোচনা করব. তো আসলে শ্রমজীবীদের জীবন এই অনুষ্ঠান, শ্রম একটা মানুষ তার জীবনে পরিশ্রম ছাড়া, প্রত্যেক মানুষের এটা একটা আশা থাকে, এটা একটা তার চিন্তা থাকে, তার চেতনা থাকে যে সে জীবনে উন্নতি লাভ করবে. বলা হচ্ছে একটা মানুষের প্রতিদিনের পরিশ্রম তার লক্ষ্যে পৌঁছিয়ে দেয়. যেমন আমরা যদি আমরা দেখা যায় কোন একটা নিচে কোন একটা ঘরের মধ্যে ঘরের এক তলা থেকে অন্য তলায় উঠতে যেরকম সিঁড়ি দিয়ে আমরা ধাপে ধাপে ওই উপরের তলাতে পৌঁছাতে পারি, ঠিক সেরকম বলা হচ্ছে একজন ব্যক্তির তার প্রতিদিনের পরিশ্রম, তার ডেইলি যে পরিশ্রম করে, পরিশ্রমের মাধ্যমে তার যে লক্ষ্য, তার যে একটা আশা থাকে, তার একটা উদ্দেশ্য থাকে, ওই উদ্দেশ্য হাসিল করার তার একটা সুযোগ হয়ে যায় তার পরিশ্রমের মাধ্যমে. এবং পরিশ্রম এটা একজন মানুষের সৌভাগ্যের প্রস্তুতিও বলা হয়েছে. তাই আলহামদুলিল্লাহ আমরাও যেন আমাদের এই অনুষ্ঠান দেখার মাধ্যমে যেন আমাদেরও পরিশ্রম করার উৎসাহ সৃষ্টি হয়, এবং বিভিন্ন স্তরে পরিশ্রমী মানুষের তাদের পরিশ্রম সম্পর্কিত ইসলামের দিক দিয়ে, শরীয়তের দিক দিয়ে বিভিন্ন শিক্ষণীয় বিষয় যেন হাসিল হয়, সেই নিয়ত আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সামনে আমাদের এই অনুষ্ঠান শ্রমজীবীদের জীবন নিয়ে এসেছি. আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের আমরা এই অনুষ্ঠানের মধ্যে প্রতি শুক্রবার যে আমাদের এই অনুষ্ঠান হয়ে থাকে আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা যেন আলোচনা করতে পারি এবং সেই সুবাদে বিভিন্ন মাদানী ফুল শিক্ষণীয় বিষয় যেন আমরা গ্রহণ করতে পারি. প্রতি আমাদের অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন মুবাল্লিগ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ তশরিফ আনেন. আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানের মাঝে আমাদের মাসউদ ভাই রয়েছেন আলহামদুলিল্লাহ, এবং আমাদের মুবাল্লিগ দাওয়াত ইসলামী লিয়াকত ভাই রয়েছেন. তো আসুন প্রথমে আমরা আমাদের মুবাল্লিগ দাওয়াত ইসলামী থেকে যে মাদানী চ্যানেল বাংলা শ্রমজীবীদের জীবন অনুষ্ঠানটা নিয়ে এসেছে, শ্রমজীবীদের জীবন, শ্রম এর গুরুত্ব সম্পর্কিত কয়েকটি শিক্ষণীয় বিষয় আমরা আসুন জানার চেষ্টা করবো ইনশাল্লাহ. যে প্রথমে আমরা মাসুদ ভাইয়ের কাছে যাব, এক অনুষ্ঠানের মধ্যে এক এক শুক্রবার এক এক লেভেলের এক এক স্তরে পরিচয় মানুষকে নিয়ে আমরা আলোচনা করে থাকি. তো মাদানী চ্যানেল যে শ্রমজীবীদের জীবন অনুষ্ঠান নিয়ে এসেছে, এ ব্যাপারে আপনি কি মতামত দিবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসলে পৃথিবীর শুরু লগ্ন থেকে যদি দেখি আজ পর্যন্ত এই পৃথিবী সুন্দরভাবে গড়ার ক্ষেত্রে শ্রমজীবীদের অবদান, আলহামদুলিল্লাহ প্রত্যেক নবী আলাইহিস সালাতু সালামগণ পরিশ্রম করতেন এবং নিজে পরিশ্রম করে উপার্জন করতেন, তা দ্বারা হালাল রিজিক এর মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। তো এক এক অনুষ্ঠানের মধ্যে আমরা এক এক স্তরের মানুষদের নিয়ে আলোচনা করে থাকি, হয়তো আজকে বয়স্কদের নিয়ে আলোচনা করা হবে। তো আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেছেন যে শ্রম, মানুষ শ্রমকে খাটিয়ে এর দ্বারা মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া নেয়ামত অর্জন করবে। অলসকে না আল্লাহ তাআলা পছন্দ করেন, না আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন, না কোন লেভেলের মানুষ তাদেরকে পছন্দ করেন।
অলস ব্যক্তিকে আল্লাহ
তাআলা পছন্দ পছন্দ করেন না। সেজন্য আমরা দেখি কিতাবের ভাষায় মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। তো যে যা চায় তার জন্য পিছনে তার প্রচেষ্টা চেষ্টা দরকার। তাই আলহামদুলিল্লাহ আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা শ্রমজীবীদের জীবন সম্পর্কে, শ্রমের লেভেল সম্পর্কে আমরা যদি দেখি, এক এক লেভেলের মানুষ এক এক ধরনের পরিশ্রম করে যায়। তো যারা
দেখা যায় আসলে বিভিন্ন মানুষ বিভিন্ন স্তরে বিভিন্ন
পরিশ্রম করছেন, কেউ এসিতে বসে পরিশ্রম করছেন, কেউ মেধার পরিশ্রম করছেন, কেউ কলমের ডগায় পরিশ্রম করছে, কেউ শারীরিক খাটুনের মাধ্যমে পরিশ্রম করছে, কেউ বুদ্ধি দিয়ে পরিশ্রমের মাধ্যমে জীবিকা উপার্জন করছে। তো এক এক ধরনের মানুষ এক এক ভাবে আসলে পরিশ্রম করে যাচ্ছে। তো প্রত্যেকের শ্রমকে সমাজের মধ্যে মূল্যায়ন করা যায়, শরীয়তের মধ্যেও এদেরকে মূল্যায়িত করার জন্য কিতাবের পাতায় পাতায় এর রেওয়ায়াত আমরা পাই। ইনশাআল্লাহ আজকে ওজাল দর্শকদের সামনে ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে আস্তে আস্তে উপস্থাপন করবো
ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলাম থেকে শ্রমজীবীদের জীবন সম্পর্কিত এবং আমাদের মাদানী চ্যানেলের যে নতুন অনুষ্ঠান নিয়ে এসেছে এই সম্পর্কিত একটু মতামত আমরা গ্রহণ করলাম মাশাআল্লাহ। আসুন আমরা আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলাম লিয়াকত, আপনি আমাদের এই অনুষ্ঠান যে নিয়ে এসেছে মাদানী চ্যানেল বাংলা শ্রমজীবীদের জীবন, এ সম্পর্কে কি মতামত দিবেন?
মাদানী চ্যানেল যে নতুন অনুষ্ঠান নিয়ে এসেছে যে পরিশ্রমীদের জীবন, শ্রমজীবীদের জীবন সম্পর্কে যে আলোচনা করা হচ্ছে, আসলে যদি আমরা দেখি যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস যেটা মাদানী চ্যানেল নিয়ে এসেছে, যে আজ আমরা দেখি যে বিভিন্ন মানুষ, বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ পরিশ্রম করে এবং তারা বিভিন্ন কষ্ট মাধ্যমে তাদের জীবিকাটা নির্বাহ করছেন। তো এই পরিশ্রম সম্পর্কে আমরা হয়তো বা অনেকে দেখি, কিন্তু অনেকে যারা আমরা বেকার থাকি এগুলা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। যেমনি দেখুন, পরিশ্রম শব্দের অর্থ কি? পরিশ্রম শব্দের অর্থই হচ্ছে কি, মানুষ তার জীবন, তার জীবিকা পরিচালনা করার জন্য যে সব কাজ করে, যে সকল বৈধ কাজ করে, ওইটাকে কি বলা হয়, পরিশ্রম বলা হয়। সেটা হোক সে নিজে বাঁচার জন্য বা নিজের পরিবারের ভরণ পোষণের জন্য বা আল্লাহ তাআলার অন্যান্য যে সকল জীব রয়েছে তার সৃষ্টি রয়েছে এগুলোকে সাহায্য করার জন্য, প্লাস আমাদের যে অর্থনৈতিক রয়েছে, আমাদের যেটা সামাজিকতা রয়েছে, অর্থনৈতিক দিক রয়েছে, এগুলো তো সহযোগিতা করার যে সকল কাজ করে এই কাজগুলোকে বলা হয় কি,
পরিশ্রম। সাধারণত আমরা এটা বলতে,
এই পরিশ্রম আসলে দুনিয়াতে যে কোনো কিছু আমি অর্জন করতে চাই আমাদের পরিশ্রম দরকার, পরিশ্রম ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয়।
কিতাব কোনো কিছু অর্জন করতে চাইলে পরিশ্রম
অবশ্যই করতে হবে। কিতাবের মধ্যে এসেছে না যে পরিশ্রম হচ্ছে উন্নতির চাবিকাঠি? একটা ইংলিশে কথা আছে না যে সাকসেস ইজ দ্য কে টু, এমিন লাইফ এর মধ্যে পড়ে থাকি। অর্থাৎ প্রত্যেকটা সাকসেস এর পিছনে অবশ্যই হার্ডওয়ার্ক প্রয়োজন
রয়েছে।
তো আমাদের অবশ্যই এটা জেহেন, এটা আমাদের মাইন্ডে রাখতে হবে যে আমাদের এই দুনিয়াতে যা কিছু করব তার পিছনে অবশ্যই কি থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে। যেমনটি আল্লাহ তাআলা কোরআনুল করিমের সূরা জুমুয়া এর আয়াত নাম্বার 10 এর মধ্যে এভাবে ইরশাদ করছেন, যা কানজুল ইমান থেকে অনুবাদ, বিসমিল্লাহির রহমানির রহিম। যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করছেন, অতঃপর যখন নামাজ শেষ হলো তখন ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো। অতঃপর যখন নামাজ শেষ হলো তখন ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো আর আল্লাহকে খুব স্মরণ করো, এই আশায় যে সাফল্য লাভ করবে। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে যখন তোমরা আল্লাহ তাআলার ফরজগুলো আদায় করো, অর্থাৎ নামাজ কায়েম করো, এরপরে জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, অর্থাৎ রিজিক তালাশ করো, যে এই রিজিক তালাশ করতে বলা হয়েছে, এই রিজিক তালাশও কি, এটার জন্য পরিশ্রম দরকার। আল্লাহ আমাদেরকে তাগিদ দিয়েছেন যে তোমরা যদি রিজিক তালাশ করতে যাও তাহলে অবশ্যই কি সাফল্য পাবে। তো আমাদেরকে এটাই মাইন্ডে রাখতে হবে যে আমরা যদি সাফল্য পেতে চাই এটার পিছনে আমাকে পরিশ্রম করতে হবে।
অবশ্যই মাশাআল্লাহ, আপনার গুরুত্বপূর্ণ শ্রমজীবীদের জীবন অবশ্য সম্পর্কিত মতামত দেওয়ার জন্য শুক্রিয়া। মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা আমাদের দুইজন মুবাল্লিগা দাওয়াত ইসলামী থেকে কিছু মতামত গ্রহণ করলাম, যে আমাদের মাদানী চ্যানেল বাংলা নতুন অনুষ্ঠান নিয়ে এসেছে শ্রমজীবীদের জীবন সম্পর্কিত। আলহামদুলিল্লাহ আমাদের এই শ্রমজীবীদের জীবন অনুষ্ঠানের মধ্যে আমরা প্রতি সপ্তাহে একটা বিষয় নিয়ে থাকি, একটা স্তরের মানসিক পরিশ্রম সম্পর্কিত আমরা আলোচনা করে থাকি। আজকে যে আমরা বিষয় নিয়েছি সেটা হচ্ছে বৃদ্ধ বয়সে পরিশ্রম। জি হ্যাঁ, আসলে বৃদ্ধ বয়সে পরিশ্রম আমাদের, একটু যদি আমি যে স্থানে রয়েছি আমার আশেপাশে যদি আমরা তাকিয়ে দেখি, আমার আমরা সমাজের মধ্যে, আমার আমরা এলাকার মধ্যে, রাষ্ট্রের মধ্যে, আমরা বেশিরভাগ দেখতে পারি, আমরা এটা দেখতে পাই যে বৃদ্ধ বয়সেও মানুষ পরিশ্রম করছে। আসলে একটা জিনিস আমরা যারা যে সকল দর্শক বৃন্দ আমাদের ছেলের আমরা দেখতে পাচ্ছি, আমি হয়তো বা যারা আমরা নজওয়ান রয়েছে আমরা, আমাদের আপনাদের কাছে একটা প্রশ্ন করি, দেখা যায় যে প্রত্যেক মানুষের এটা একটা তার এক্সপেক্ট থাকে, তার একটা আশা থাকে যে আমি যখন বুড়ো হব তখন আমাকে যেন যদি আল্লাহ তাআলা চায় আমার সন্তান সন্ততি আমাকে সাহায্য করবে, আমাকে খাওয়াবে, আমাকে সেবা করবে। প্রত্যেক মানুষের, প্রত্যেক মুসলমান বান্দা বান্দির এটা আশা থাকে যে আমি যখন বুড়ো হব তখন যেন আমাকে সেবা করে আমার ছেলে সন্তান, যে কত কষ্ট করে ছেলে সন্তানকে আমি বড় করতে, ছেলে সন্তানকে আমাকে কি করবে, সেবা করবে। কিন্তু দেখা যায় আজকাল আমাদের সমাজের মধ্যে বৃদ্ধ বয়সে পর্যন্ত পরিশ্রম কষ্ট করতে হচ্ছে, এরকম অনেক মানুষ আমাদের সমাজের মধ্যে রয়েছে। এই কারণে আজকের আমরা অনুষ্ঠানের মধ্যে এই বিষয়টা নিয়েছি। তো ইনশাআল্লাহ আমরা মোবাইলকে দাওয়াত ইসলামী গণ থেকে এই ব্যাপারে বিভিন্ন এই বিষয় সম্পর্কিত ইনশাআল্লাহ আলোচনা করব। আসুন প্রথমে আমরা এই বৃদ্ধ বয়সে পরিশ্রম সম্পর্কিত, আলহামদুলিল্লাহ আমাদের মাদানী চ্যানেল অনুষ্ঠানের এই পক্ষ থেকে কয়েকটি প্যাকেজ তৈরি করেছে যে আমাদের সমাজের মধ্যে যারা পরিশ্রম করছেন তাদেরকে নিয়ে। আসুন আমরা প্রথমে ওই যে বৃদ্ধ বয়সে পরিশ্রম করছে মানুষ সে সম্পর্কে যে প্যাকেজটি তৈরি করেছে আমাদের মাদানী চ্যানেল মজলিস, আসুন সেই ভিডিওটা আমরা, সেই প্যাকেজটা আমরা দেখে নিই ইনশাআল্লাহ। জি আমাদেরকে প্যাকেজটি চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ মফিজউদ্দিন প্রামাণিক, পরিবার সংখ্যা 5 জন, ছেলে হচ্ছে 1 জন আর মেয়ে 3-4, ছেলে ছোট ক্লাস 4 পড়তেছে। বাড়িতে আর্থিক অবস্থা ভালো না, আমার ডেইলি ইনকাম 600 টাকার মতন ইনকাম করি, খরচ বাচ্চাদের 300-400 টাকা থাকে। আমার সংসারে অবস্থার জন্য বয়সে আমার রিক্সা চালানো হচ্ছে, এর উপরই জীবিকা নির্ভর, বাচ্চা কাচ্চা লেখাপড়া করব, অসুখ বিসুখ যদি আরো পয়সার দরকার হয়, বড় ধরনের অসুখ বিসুখ হলে টাকা এই রিক্সা চালানোর টাকাই হয় না, আমার ওই কষ্ট করার লাগে।
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই সম্পর্কিত বৃদ্ধাশ্রমের কয়েকটি প্যাকেজ রয়েছে আমাদের, আসুন আমরা আরেকটি প্যাকেজ যেটা রয়েছে আমরা ওটা দেখে নিই। দিয়ে আমাদেরকে প্যাকেজটি চালিয়ে দিন।
ছোট্ট বেলো যিনি আমায় করলো এত যতন,
প্রান্তি ইসলামী ভেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আপনাদেরকে এমন একটি স্থানের মধ্যে নিয়ে এসেছি যে স্থানটি আমার আপনার জন্য অনেক বেশি বেদনাদায়ক ও হৃদয় বিদারক।
বাবা বসে এখন
কোন জায়গায় বাড়ি? নোয়াপাড়ার মধ্যে। জি, তো এখানে কয়দিন হচ্ছে আসছেন আপনি? এখানে আপনার ছেলে মেয়ে নেই? একজনও নেই? জি, কত বছর আর ওনার ওয়াইফ মারা
গিয়ে?
আসলে ইনি যেভাবে বলতেছে যে এরপরও ইনি ইনার সংসারকে কি করে নাই, ছেড়ে দেয় নাই, যে ইনার ছেলে একটা ছেলে রয়েছে এবং তিনটা মেয়েরই বিয়ে দিয়ে দিয়েছেন এবং একটি ছেলে তাকে বিদেশ পাঠিয়েছে, হয়তো ভাগ্যক্রমে ইনার ছেলে মানসিক ভাবে অসুস্থ হয়ে গিয়েছে। তো এরপরেও আমার বাবাজি ইনার ছেলে পরিবার পরিজনকে, ইনার ছেলের যারা সন্তান রয়েছে তাদের জন্য পর্যন্ত এখনো যে ইনার পক্ষ থেকে ইনি যতদিন পর্যন্ত ইনি ছিল যে যতটুকু ইনকাম করা গিয়েছে, এখন যখন শক্তি হারিয়ে ফেলেছে তখন অপরের কাছ থেকে নিয়ে যে ইনার ছেলের সন্তানদেরকে নাতিদেরকে দেখাশোনা করেছে। তো এখনো শুধুমাত্র একটাই আফসোস ইনার দিলের মধ্যে, হয়তো এদেরকে সাথে নিয়ে থাকার মতো সুযোগ ইনার হচ্ছে না। তো আসলে বাস্তবতা এটাই যে ইনি আমাদের কাছ থেকে এটা দোয়া চেয়েছেন যেন বাকি সময়টা আল্লাহ তাআলা ইমানের হালতে ইনাকে অতিবাহিত করে এবং ইনি যেন ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। প্রিয়তমী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, হয়তো আজকে আমাদের অনেকের মা রয়েছে, হয়তো আমাদের অনেকের বাবা রয়েছে যারা বৃদ্ধ হয়ে গিয়েছে, হয়তো আজকে আমরা তাদেরকে দেখাশোনা করতেছি না, হয়তো তাদেরকে খিদমত করার সুযোগ পাওয়া সত্ত্বেও আমরা তাদেরকে ওল্ড হাউস তথা বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠিয়ে দিয়েছি। আসলে এটা আমাদের জন্য অনেক বেশি লজ্জাজনক যে আমার এই বাবাজি মুরব্বী যিনি প্রায় 88 বছর বয়সে এসেও নিজের পরিবারের কথা ভুলে যায়নি, নিজের সন্তান এর কথা ভুলে যায়নি, নিজের মেয়েদের কথা ভুলে যায়নি, বরং তো এদের কথা বলতেই ইনি চোখের পানি ছেড়ে দিয়েছেন। তো আজকে আমাদেরকে এবং প্রত্যেক মুসলমানকে এটা চিন্তা করা দরকার যে আসলে যে আমাকে আপনাকে অবশ্যই এটা চিন্তা করতে হবে যে আমার মা আমার বাবা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন সন্তানের জন্য অনেক বড় নিয়ামত, আর ওই নিয়ামতের যদি কদর করা না হয় আর ওই নিয়ামত যদি আমার আপনার উপর নারাজ থাকে, আমার আল্লাহ তাআলাও আমার আপনার উপর নারাজ থাকবে। তাই এই জন্য আমাদেরকে অবশ্যই এই মা বাবার খিদমতের দিকে, এই মা বাবাকে সেবা করার দিকে মনোযোগ দেওয়া আমাদের অতীব জরুরি।
আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কয়েকটা প্যাকেজ দেখতে পেলাম, যে একজন রিক্সাওয়ালা সম্পর্কে একটা প্যাকেজ দেখতে পেলাম এবং আরেকটি দেখতে পেলাম যেটা আমাদের ওল্ড হাউসের মধ্যে বৃদ্ধ বয়সে যারা বৃদ্ধাশ্রম আমরা বলে থাকি। ইনশাআল্লাহ বৃদ্ধ বয়সে প্যাকেজ সম্পর্কিত আমরা একটু পরে আলোচনা করবো। প্রথমে আমরা যে প্রথম প্যাকেজ চালানো হয়েছিল যে একজন বৃদ্ধ বয়সে পরিশ্রম সম্পর্কিত, একটা রিক্সাওয়ালা তার তিনি বুড়ো হয়ে যাওয়ার পরেও তিনি রিক্সা চালিয়ে তিনি তার পরিবারের জন্য আয় রোজগার করছেন। আসলে মাসুদ ভাই, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেলাম যে আজকের আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে বৃদ্ধ বয়সে পরিশ্রম সম্পর্কিত আলহামদুলিল্লাহ। আসলে বৃদ্ধ বয়সে পরিশ্রম, সে সময় একটা প্যাকেজ দেখতে পেলাম যে একজন বৃদ্ধ তিনি তার পরিবারকে চালানোর জন্য, তার পরিবারের দুই ছেলে দুই মেয়ে এই ধরনের রয়েছে এবং এক মেয়ে মনে হয় তেনার চালানোর জন্য তেমন, আর তিনি মাজুর মানে তার শরীরের সমস্যা হয়েছে যার কারণে মেয়েটাকেও তার বৃদ্ধ বয়সে বাবার থেকে চালাতে হচ্ছে। এই ধরনের তার বয়স, তার যখন দেখ ইসলামী বেলা যখন গেল যে তার থেকে পাসওয়ার্ডটা নেওয়ার জন্য, মতামতটা নেওয়ার জন্য, দেখতে পেলো যে অনেক কষ্ট করে, এখন আমরাও দেখতে পেলাম যে অনেক কষ্ট করে বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও তিনি পরিশ্রম করছেন। আসলে এ ব্যাপারে মাসুদ ভাই আপনি কি বলবেন যে বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও যে তিনি পরিশ্রম করছে, কিন্তু আজ সাধারণ আমাদের অনেক মুসলমান বান্দা এরকম রয়েছে, আসলে আমরা এই প্রতিটা অনুষ্ঠানের মধ্যে এই মেসেজটা আমরা দর্শকবৃন্দের কাছে তুলে ধরতে চাই যে এই যে এই বান্দা বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও তিনি যে পরিশ্রম করছেন, আজ কিন্তু আমাদের সাধারণ আমাদের সমাজের মধ্যে অনেক নওজোয়ান এমন রয়েছে, নওজোয়ান রয়েছে, ইয়ং রয়েছে, এরপরে কিন্তু পরিশ্রম করতে এগিয়ে যায় না, এ ব্যাপারে আপনি কি আমাদেরকে মতামত দিবেন?
স্যার বৃদ্ধদের কথা আল্লাহ তাআলা পছন্দ করেন, যখন বৃদ্ধদের চুল দাড়ি পেকে যায় তখন আল্লাহ তাআলা তাদের উপর স্পেশাল দয়া করেন এবং তাদেরকে আজাব দিতে আল্লাহ তাআলা লজ্জা হয়। তো আল্লাহ তাআলা দাড়ি সাদা হওয়া, চুল সাদা হওয়া এটাকে পছন্দ করেন। আমাদের রেওয়ায়েতের মধ্যে এটাও পাই যে একজন কৌতুককারী আর কি সারা জীবন মানুষকে হাসাতো, সে রেওয়ায়েতের মধ্যে এটা শুনেছিল যে যার দাড়ি সাদা চুল সাদা তাকে আল্লাহ তাআলা আজাব দিতে লজ্জা করেন। তো সে মৃত্যুর আগে ওসিয়ত করে গেল যে বন্ধুরা আমি যখন ইন্তেকাল করব তখন আমার দাড়ি আর চুলটা সাদা পাকে নাই এখনো কালো, তো তোমরা আমার এখানে ময়দা মেখে সাদা করে দিও ময়দা। তখন বন্ধুরা বললো আচ্ছা তুমি সারা জীবন মানুষকে মজা করে হাসাতা, মৃত্যুর আগেও এই মজাটা করে যাচ্ছ। না আমি আল্লাহ তাআলা দয়ার উপর আমার আশা। বন্ধুরা তা ওসিয়ত মতো ইন্তেকালের পর তার দাড়ি আর চুল সাদা করে দিল। দেখা গেল ইন্তেকালের পর কেউ তাকে স্বপ্ন দেখলেন, জিজ্ঞেস করলেন মা ফায়াল আল্লাহ বিক, আল্লাহ তাআলা তোমার সাথে কি আচরণ করেছেন? আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে। কেন মাফ করে দেন? যে আল্লাহ তাআলা ওই রহমতের উপর আল্লাহ তাআলা দয়া পাওয়ার এই আশা রেখে আমি কিতাবের আমলটা করেছিলাম যে দাড়ি আর চুলকে সাদা করে নিয়েছিলাম, এটা বাহানা আমার কাজে চলে আসছে যে আল্লাহ তাআলা ওই রেওয়ায়েতের উপর আমল করার কারণে আমি সারাংশ আরাস করছি যে আল্লাহ তাআলা তাকে অথচ অত্যন্ত গুণাগার ছিল আল্লাহ তাআলা মাফ করে দেন। সেই যে আমার যে চাচাকে দেখলাম মাশাআল্লাহ বৃদ্ধ বয়সে রিক্সা চালাচ্ছেন, দাড়িও সাদা হয়ে গেছে চুলও সাদা হয়ে গেছে, তো পরিবারের কারণে তাকে এখনো কষ্টের টানা টেনে যেতে হচ্ছে। তো তাদের প্রতি আসলে প্রত্যেক বয়সের মানুষ সমীহ করে চলে, সরকার বলেন এবং আমাদের সমাজ বলেন প্রত্যেকে তাদেরকে মর্যাদার চোখে দেখে, যদিও করার মতো আমাদের সামর্থ্য আয়ত্তে কিছু নাই কিন্তু আমরা তাদেরকে সম্মানের চোখে দেখি। তো তাদের প্রতি আসলে যারা বিত্তশালী অর্থশালী রয়েছেন তাদেরকে এগিয়ে আসা দরকার, তাদের প্রতি মানে সিম্পতি দেখিয়ে তাদের আয় রোজগারের খবর নেয়া, যারা প্রতিবেশী রয়েছেন তারা তাদের খবর নেয়া যে আমি যে ভালো খাচ্ছি তিনি কি ভালো খাচ্ছেন। এটা তো একসময় তারা অনেক পরিশ্রম করেছেন, আসলে বৃদ্ধকালেও যে পরিশ্রম করে যাচ্ছেন এটা কি বলবো, এটা মানে মন মানসিকতায় কেমন যেন লাগে।
যারা দাড়ি সাদা হয়ে যায়, হ্যাঁ বৃদ্ধ হয়ে যায়, তাদেরকে আমাদের সম্মান করা উচিত, কারণ আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দিবেন এই ধরনের, একজন জান্নাতি হয়ে গেলেন কি এই ধরনের একটা আমল করতে গিয়ে।
রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি সাল্লাম তো এইভাবে ইরশাদ করেছেন হাদিসের সারাংশ, যে আমাদের মধ্যে যারা ছোট ছোটদেরকে যারা দয়া করবে না অথবা স্নেহ করবে না, আর যারা বড় আমাদের মাঝে তাদেরকে যারা সম্মান করবে না সে আমার দলভুক্ত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উম্মতের দলভুক্ত করছেন না যারা ছোটদেরকে স্নেহ করেন এবং বড়দেরকে সম্মান করে না।
কিন্তু আজকে যদি দেখা যায় আমাদের এই যে এই ধরনের যারা পরিশ্রম করে সে হোক বুড়ো, দেখা আমি তো মাসুদ ভাই আপনাকে আমার একটা নিজের জাতি আমার নিজের আইডিয়া সম্পর্কে আপনাকে বলছি, আমি এমনকি দেখেছি যে এই ধরনের বুড়ো মানুষ যারা রয়েছে রিক্সা চালায় সে দাড়িও সাদা এই ধরনের, তাদেরকে পর্যন্ত নজওয়ান ছেলেরা নজওয়ান মানুষরা পর্যন্ত তাদেরকে অসম্মান করতে রাস্তার মধ্যে সবার সামনে কুটিনাটি কিছু একটা কারণ আছে।
এখানে দেখা যায় দাড়ি ধরে মানে মারপিটও
করছে
দেখা যায়। আসলে দাড়ির ইজ্জত যেখানে আল্লাহ তাআলা দিয়েছেন তো সেখানে আমাদেরকে আসলে ইজ্জত করা চাই, কোন দিন কিয়ামতের দিন কোন জিনিসটা কাজে চলে আসে আমরা তো জানি না। তাই বরং আমার গাড়ি ভাড়া যে 30 টাকা আসে ওই বৃদ্ধ মানুষকে আমার 35 টাকা দেওয়া দরকার।
মানে এক তো এই যে ব্যক্তি বৃদ্ধ বয়স, হ্যাঁ এখন এই জায়গার মধ্যে আপনি কিছুক্ষণ আগে যে বললেন বৃদ্ধ বয়স হলো হওয়ার পরে আমরা সম্মান করছি না, কিন্তু এর আগে যদি আমরা হাদিসে পেয়েছি আপনি বললেন যাদেরকে পেনিসালে বলছেন কি ছোটদেরকে যারা কি স্নেহ করবে না বড়দেরকে সম্মান করবে না তারা আমাদের দল আমার দলভুক্ত নয়, কিন্তু আমরা মুসলমান মুমিন রয়েছে আমরা যে আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দলভুক্ত হতে না পারে আজকে ছোটদেরকে সম্মান না স্নেহ না করার কারণে আমি যে জায়গায় যাচ্ছি আমাদের বড়দেরকে বৃদ্ধ হোক সেটা আমার বড়দেরকে সম্মান করছি না। যেমন আজকে আমাদের পরিশ্রমের মান সম্পর্কে আলোচনা হচ্ছে, যেমন দেখতে পেলাম যে একজন রিক্সাওয়ালা সে বুড়ো হয়ে গিয়েছে, এরপরেও দেখা যাবে যখন রিক্সাতে উঠি সামান্য কিছু টাকার জন্য সামান্য একটু কথা একটু কাটাকাটি হওয়ার কারণে ওই বৃদ্ধ আমার বাবার সমান বয়সী মানুষকেও আমরা আঘাত করতে বড় বড় কথা বলতে দ্বিধাবোধ করি না। তাদের থেকে তো এই হাদিসটা আপনি যেটা বলেন
এটা আমল করা দরকার, দুই দিনের দুনিয়া আজকে। আচ্ছা এটা যদি চিন্তা করি তাকে যে পেশায় রেখেছেন কে রেখেছেন? আমার আল্লাহ
রেখেছেন।
এনার খালি কত? আল্লাহ
আল্লাহ।
আর আমাকে তার পিছনে আরোহী বানিয়েছেন, আমি টাকা দিয়ে তার পিছনে আরোহণ করছি, আমাকেও আল্লাহ তালা বানিয়েছেন, আমাকে এই অবস্থানের মধ্যে আমার আল্লাহ তালা রেখেছেন। কেউ গরিবের ঘরে আসছে এটা তার অপরাধ না, কেউ পঙ্গু হয়ে আসছে এটা তার অপরাধ না, এটাকে তো আল্লাহ তালা পাঠিয়েছেন, এটা তার জন্য হয়তো ফজিলত হতে পারে। যেমন আমার পা রয়েছে, হাত রয়েছে, মেধা রয়েছে, চোখ রয়েছে, সবকিছু ঠিক রয়েছে, আমি এগুলো যদি গুনাহের কাজে ইউজ করি তো এটার দ্বারা আমি জাহান্নামে গেলাম। আর যার পা নাই, চোখ নাই, হাত নাই, সে এগুলো দ্বারা এগুলো মিস ইউজ এর মাধ্যমে সে গুনাহ করতে পারলো না, সুতরাং সে এমন কোন আমল করে না যেটা কারণে সে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা এই অঙ্গগুলো না দিয়ে তাকে তো জাহান্নাম থেকে বাঁচালেন, দুনিয়ার কিছুদিন সে কষ্টে থাকলো, এরপর সে জান্নাতে চলে গেল। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা নেয়ামতের উপর শুক্রিয়া আদায় করা দরকার।
মানে আমরা তো কথা এটা বুঝতে পেলাম যে আমি যে স্তরের মানুষকে, যে পরিস্থিতির মানুষকে আমি কি হেয় করছি, কষ্ট দিচ্ছি, আল্লাহ তাআলা কি তাকে
হেয় করা, আল্লাহ তাআলার কুদরতকে হেয় করা নাম?
তাকে যে পরিশ্রমের স্তরের মধ্যে কে এনেছে,
কে এনেছে
তাকে এই স্তরের মধ্যে পরিশ্রম করার মানুষ ক্ষমতা কে
দিয়েছে? আল্লাহ কোরআনে পাকে তো ইরশাদ করেছেন, যার সারাংশ আরজ করছি, যে আল্লাহ তাআলা মানুষকে এক একজনকে অপরজনের উপর ফজিলত দান করেছেন, বড়কে অর্থাৎ ধনীকে গরিবের উপর, আবার গরিবকেও সমাজের মধ্যে বিভিন্ন কাজের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেমন একটা ওই ঘটনা পড়েছিলাম যে বললো আমরা কেউ পরিশ্রম করবো, আমরা সবাই বড় লোক, আমরা কেন এরা আমাদেরকে খাটাবে, আমরা কাজ করবো। তখন গরিব শ্রমিকরা আন্দোলন করে বসলো এবং বড়রাও ঠিক আছে আমরা তোমার থেকে কোনো খেদমত দিব না। এখন ওখানে চলে আসলো মনে করেন একটা মানে সামাজিক একটা বিপর্যয় ঘটলো, তো বন্যা হলো বা জলে সবকিছু ছারখার হয়ে গেল। এখন ঘর বানানোর জন্য যারা ওই ঘরের শ্রমিক মাটি কাটে, যারা
ঘর বানানোর কাজে শ্রমিকের কাজ করে থাকে,
তাদের তো লাগতেছে। এবং এখন এরা কাজে আসছে না, বড় লোক টাকা দিতে রাজি হচ্ছে না, শেষ পর্যন্ত তারা তাদের পণ থেকে, তাদের যেটা ওয়াদা করেছিল এটা থেকে তারা পিছিয়ে আসলো না। প্রত্যেক সমাজের প্রত্যেক পেশাজীবীকে মূল্যায়ন করা চায় যে আমার ঘর এরা নির্মাণ করে না দিলে আমরা কিভাবে বাঁচবো, আর গরিবরা বলতেছে আমরা বড় লোক থেকে টাকা না নিলে আমরা কিভাবে বাঁচি। তো আসলে আল্লাহ তাআলা সমাজের মধ্যে এই যে বিভিন্ন ক্লাসিফিকেশন করে রেখেছেন, এটা আসলে সমাজকে একটা পরিপূর্ণ করার জন্য, একে অপরের কিন্তু পরিপূরক।
মানে আমি এই ধরনের পরিশ্রমী মানুষকে যদি না থাকে তাহলে আমার চলা অসম্ভব হয়ে যাবে।
জি জি, একজন বড় লোক মানে এখান থেকে হেঁটে যেতে পারবো না। আবার গাড়িওয়ালা উনি রিক্সাটা বের না করলে উনি হয়তো ওই দিনের জন্য কোনো অন্ন পাবেন না। এই যে একটা মাধ্যম, বড় লোককে চড়তে হবে, আমাকে চড়াতে হবে, কিন্তু প্রত্যেকে আপন আপন অবস্থানের মধ্যে শরীয়তকে মেনে আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার।
এক কথায় প্রত্যেক মানুষ যেই লেভেলে পরিশ্রম করে যাচ্ছে, প্রত্যেক স্তরে পরিশ্রমী মানুষের আমাদের সম্মান করা উচিত, তাদেরকে দরকার, তাদের প্রয়োজন। এবং একটা জিনিস দেখা যায়, আসলে আমাদের পরিশ্রমী মানুষদের প্রতি সম্মান করি না, হে করি, আসলে আমাদের মনের মধ্যে যদি একটা জিনিস চলে আসে যে ত্যাগ দেওয়া, মানে কিছু মানে স্যাক্রিফাইস করা, ছাড় দেওয়া, এই ছাড় দেওয়া গুণটা যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে এত সমসাময়িক হওয়ার কোনো
প্রশ্ন আসে। যদি আমরা সবচেয়ে অধম মনে করি না, যে আমি এখানে উপস্থিত সবার চেয়ে আমি অধম, আমি নগণ্য, আমি তুচ্ছ, এনারা আমাদের চেয়ে, আমার চেয়ে আপনারা শ্রেষ্ঠ, এই ধ্যান ধারণাটা যদি আমার ভিতরে চলে আসে না, তো সমাজের মধ্যে অশান্তি থাকবে না। আসলে আমরা মনে করি আমি এর চেয়ে কম, কি আমার কি নাই, আমার বাড়ি গাড়ি আছে, আমার সম্মান বোধ আছে, সবকিছু আছে আমার, আমি এর কাছে নত হওয়ার কি দরকার? আচ্ছা আমি একটু নত হয়ে গেলাম, সমস্যাটা কি হলো? আসলে আমি দেখেছি অনেক জায়গায় যে মুফতি কাসিম সালামুল বাড়ি, মুফতি কাসিম আত্তারির একটা কেস আব্দুল হাবিব ভাই বলেছেন রুকনে সুরা, যে আমি একটা মশালা জিজ্ঞেস করলাম, তখন তিনি বললেন যে হাজির সাহ এটা আমার দেখা নাই, অথচ পুরো দুনিয়ার দাওয়াত ইসলামের একজন
মুফতি,
এটার তফসির আমার জানা নাই, ইনশাল্লাহ আমি জেনে জানাবো। মুফতি কাসিম সাহ বললেন যে আসলে আমারও তো এরকম মনে হচ্ছে, কিন্তু কিতাবের মধ্যে কি আছে এটা না জেনে আমি কিভাবে বলবো? যে আমরা যারা নিজেদের ধ্যান ধারণ অনুযায়ী কোরআনের তফসির করে ফেলি, হাদিসের ভাগের তফসির করে ফেলি, এটার ব্যাখ্যা এরকম হতে পারে মনে হয়, এরকম বলে আমরা রেওয়ায়াত করে দেই। তো এই মাদিনী ফুল থেকে আসলে শিক্ষা নেওয়া দরকার। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা,
মানে নিজেকে ছোট মনে করা,
ছোট আমি জানি না, এটা বলতে লজ্জাটা কি আমার, কিবলা শেখের আমির লোকের দেখা যায় অনেক মাসালার ব্যাপারে যে আমার জানা নেই, ইনশাল্লাহ জেনে আমি উত্তর দিচ্ছি। আমির আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ উনি কত মুফতি বানিয়েছেন, কত আলিম এক এক দৃষ্টিতে কত আলিম বানিয়েছেন আলহামদুলিল্লাহ। তো উনি নত হচ্ছেন, এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন।
আসলে এই যে নত হওয়া গুণটা যে আমাদের চলে আসে, আমরা তো বিভিন্ন পরিশ্রমে মানুষকে হে করি, রিক্সা বলা আর আমি তো দৈনিক লোক, আমি তাকে কেন দাম দিব, হেও করি নাকি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কোনো তো কেউ মাটি পরিশ্রম করছে, কোনো বৃদ্ধ বয়সে, আজকে আমাদের যেটা বিশ্ব বৃদ্ধ বয়সে পরিশ্রম, আমরা যে হেও করি, এই হেও করাটা আমাদের চলে যাবে তখন যখন আমাদের মনের মধ্যে নিজেকে ছোট মনে করা এই গুণটা চলে আসবে।
এখানে আমরা যে বলছি যে নিজেকে ছোট মনে করা, তো আমরা যদি এটা আমাদের আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা নিই, তাহলে হয়তো এই গুণটা আমাদের অর্জন হবে। কেননা আমরা কিতাবের মধ্যে যখন পড়ি তখন এরকম পাওয়া যায় যে আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিজের জুতা নিজে সেলাই করেছেন। দেখুন কায়নাতের সরকার, যিনি দো জাহানের সরদার, যিনি হচ্ছেন আমার প্রিয় হাবিব, প্রিয় আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তো উনি যদি নিজের কাজ নিজে করতে পারতেন, যেমন ইনি জুতা সেলাই করেছেন এবং নিজের খাবার নিজে কি করেছেন, রেডি করেছেন, এবং যখন মেহমান এসেছেন ঘরে তখন মেহমানদারি করেছেন, এবং আরো অনেক কিছু যেগুলো নিজে,
আমরা বুঝতে পারছি যে আমাদের আকাশ সাল্লাল্লাহু আলাইহি, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের দুনিয়া দশা সৌভাগ্য হয়েছে, যিনার মাধ্যমে আমরা দুনিয়া আখিরাত দুনো জাহান ইনশাআল্লাহ, এবং আখিরাত আমাদের কামে হবে ইনশাআল্লাহ আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের মাধ্যমে। তো ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে দেখা গেলে কি
কাজ সব করে দিত, কিন্তু আকাশ সাল্লাল্লাহু আলাইহি এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরাও পরিশ্রম করো
নিজের
পরিশ্রমের মাধ্যমে, অপরের উপর বোঝা হয়ে থেকো না।
ঘরের কথাটা কিন্তু খুব একটা যে গুরুত্বপূর্ণ জিনিস, এই যে বুড়ো লোককে আমরা দেখতে পারো রিক্সা চালাচ্ছে, তিনি কেন রিক্সা চালাচ্ছে, হয়তো আমাদের সমাজের মধ্যে আজকে যদি আমরা দেখি আসলে লেখকদম আপনিও খেয়াল করবেন যে অনেকে এরকম বুড়ো রয়েছে আরো, কিন্তু তারা অপরের উপর বোঝা হয়ে থাকে এবং অপর থেকে চাওয়া এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। কিন্তু এই যে বুড়ো লোকটি তিনি রিক্সা নিজে চালিয়ে নিজের পরিবারের জন্য আহার যোগাচ্ছে।
আমরা অনেক ধরনের পেশা দেখি, মানে সব প্রায় পেশার মধ্যে একটু এদিক সেদিক, অর্থাৎ হারাম মিক্স হওয়ার বা কারো মন কষ্ট নিয়ে চলার এরকম মানে আমরা আভাস দেখি। কিন্তু এই যে রিক্সা চালকরা, এদের পরিশ্রম লব্ধ যে টাকাটা, উপার্জনের টাকাটা, আমার মনে হয় এটা 100-126% পিওর টাকা। যে এই পরিশ্রম করছে, আপনার সাথে একটা ডিট হয়েছে, এখান থেকে ওখানে নিয়ে যাবো 20 টাকা, আপনাকে পৌঁছে দিচ্ছে 20টা টাকা নিচ্ছে, এরকম হালাল টাকা, এটার উপর আল্লাহ তাআলা কেমন কেমন রাজি হবেন? যে কিতাবের মধ্যে রয়েছে হালাল উপার্জনের মাদিনী ফুল রিসালার মধ্যে কিবলা শেখ সাদিক আমির হোসেন লিখছেন যে এমন কিছু কাজ রয়েছে, এমন কিছু কাজ,
এমন কিছু পরিশ্রম রয়েছে, এমন কিছু কাজ রয়েছে,
জি, আমরা অনেক সময় অনেক বড় বড় গুনাহ করে ফেলি যেগুলোর কাফফারা নামাজও হয় না।
আচ্ছা,
নামাজ পড়লেও কাফফারা আদায় হচ্ছে না, যেগুলো গুণা মাফ হচ্ছে না, রোজা রাখলেও যেগুলো গুণা মাফ হচ্ছে না, হজের মাধ্যমে এই গুণাটা মাফ হচ্ছে না, যাকাত দিলেও মাফ হচ্ছে না, এত বড় বড় আমল করেন যেগুলোর কারণে গুণার কাফফার আদায় হচ্ছে না, কিন্তু এই যেটা কিসের মাধ্যমে আদায় হয়, যখন মানুষ হালাল রিজিক উপার্জন করতে যান তখন এই যে টেনশনে পড়ে যান না, ভাই ছেলে মেয়ের জন্য বা পরিবারের জন্য টেনশন করে থাকে, আজকে আমার উপার্জন না হলে কেমন হবে, এটি একটু মানে ব্যাক পেতে হয় তাদেরকে, হ্যাঁ একটা কাস্টমার আসছে না কি করব, আমার আজকে জীবিকা কেমন হবে, কালকে কেমন হবে, এই মুসিবত থেকে টেনশন করে, হ্যাঁ একটা হালাল রিজিকের জন্য একটা টেনশন করে পরিশ্রম জগতে, তখন এই টেনশনটার কারণে আল্লাহ তাআলা তার ওই গুনাহকে মাফ করে দেন।
আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ।
শ্রম করার এবং শ্রম লব্ধ অর্থ কি যে দাম আল্লাহ তাআলার কাছে এবং শরীয়তে, আর আমরা এইরকম মানে শ্রমিকদেরকে ঘৃণা করি এবং বয়স্কদেরকে আমরা ঘৃণা করি, পাত্তা দেয় না, সমাজের বোঝা মনে করি, আর আমিও তো একদিন বৃদ্ধ হব না, তখন আমার কি অবস্থা হবে? আমার আমি এরকম দেখেছি আমাদের চট্টগ্রামের মধ্যে, মানে একটা বৃদ্ধর ব্যাপারে বলা হচ্ছে, ইনি কে জানো, কে ইনি? একসময় পুরো চট্টগ্রাম শহরের মধ্যে 10 জনের মধ্যে একজন ছিল, মন্ত্রী মিনিস্টার বলেন ওনার বাসায় আসতো।
আল্লাহ,
তো এখন উনি পথের ভিখারি, বাচ্চারা তাকে কোনো দাম দিচ্ছে না, কেয়ার নিচ্ছে না, তার খাওয়া দাওয়া মানুষ থেকে চেয়ে খাচ্ছে, মানে উজাড় হয়ে গেছে সবকিছু। হয়তো কোনো গরিবকে এরকম ভেয়া করছিল, গরিবের বদদোয়া নিয়েছিল, কোন শ্রমিকের টাকা পরিশোধ করতে লেট করেছিল, এগুলোর কারণে না মানুষের বদদোয়াটা লেগে যায়। বদদোয়া যখন লেগে যায় না, অর্থ আজকের সে অর্থশালী কালকের ফকির। তাই আমাদেরকে আসলে শিক্ষা নেওয়া যায়।
আসলে মাহমুদ ভাই, আপনার যেটা আমি বুঝতে পারলাম, যে আপনি বললেন না আসলে যে আমাদের এমন কতগুলো গুনাহ রয়েছে যেগুলোর কাফফারা অন্য কোন ইবাদতের, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, যেগুলোর মাধ্যমে আদায় হয় না। আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা মুআল্লিগা দাওয়াত ইসলাম থেকে একটা খুব বিষয় গুরুত্বপূর্ণ মাদানী ফলে আমরা শিক্ষা গ্রহণ করতে পারলাম যে আমরা যারা হয়তো পরিশ্রম করা থেকে দূরে রয়েছি, আমরা পরিশ্রম করতে নিজে এগিয়ে যাই না, নিজের পরিবার থেকে আমাকে যে তাগিদ দিচ্ছে পরিশ্রম করার জন্য, তারপরেও আমরা পরিশ্রম করতে এগিয়ে যাই না, পরিশ্রম করি না, মানুষ কি বলবে, এ কি বলবে, সে কি বলবে, বিভিন্ন কারণে আমরা পরিশ্রমের দিকে পা বাড়াই না। এবং আজকে আমরা যে পরিশ্রম, যে মানুষ কত কষ্ট করে পরিশ্রম করছে, সে সম্পর্কে আপনাদেরকে কিছু তুলে ধরার জন্য আমরা আপনাদের সামনে একটা বৃদ্ধ বয়সী মানুষ রিক্সা চালাচ্ছে, সেটাও আপনাদের সামনে পেশ করলাম। আসলেই যারা আজ আমরা হয়তো বা দর্শক বৃন্দ, আমরা যারা দেখছি যে আমি হয়তো আমার উপর আমার পরিবার নির্ভর, কিন্তু পরিবার বলার পর আমি পরিশ্রম করছি না, তাদের থেকে এটা শিক্ষা গ্রহণ করা দরকার যে একজন বৃদ্ধ মানুষের বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও সে হয়তো বা জন্মের পর থেকে যখন সে নজওয়ান হয়েছে তখন থেকে পরিশ্রম করে আসছে, এবং বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও সে এখন পরিশ্রম করছে। আমরা যারা এখন নজওয়ান রয়েছি, আমাদের পরিশ্রম করার আমাদের সামর্থ্য রয়েছে, আমার শক্তি রয়েছে, কিন্তু আমি পরিশ্রম করতে এগিয়ে যাচ্ছি না, শিক্ষা নেওয়া দরকার। এবং কিছুক্ষণ আগে যেটা আমরা মুআল্লিগা দাওয়াত ইসলাম থেকে একটা মাদানী গ্রহণ করলাম, যে যারা এমন অনেক গুনাহ করে ফেলে যে গুনাহের কাফফারা, যে গুনাহকে মোছার জন্য কোনো মাধ্যম এমন সে খুঁজে পায় না, কিন্তু একটা মাধ্যম সেটা আল্লাহ তাআলা দিয়েছে যে পরিশ্রম করার মাধ্যমে তার কাফফারাটা হয়ে যায়। অর্থাৎ সে এমন হয়তো অতীতে অনেক গুনাহ করে ফেলেছে, সে নামাজ পড়ছে, ইবাদত করছে, অন্য অন্য কাজ করছে, কিন্তু এই মারাত্মক গুনাহ এটার কাফফারা হচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলা যারা পরিশ্রম করে, সে যখন পরিশ্রম করতে যায়, পরিশ্রম করার সময় তার যে একটা টেনশন থাকে, এই যে পরিশ্রম করার সময় এই পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তাআলা তার ওই গুনাহের কাফফারা করে দেন। তো আলহামদুলিল্লাহ আমরা যারা শুনতে পাচ্ছি, আমাদের এটা শিক্ষা নেওয়া দরকার যে পরিশ্রম, এটা পরিশ্রমের মাধ্যমে তার জীবন উন্নতি করতে পারে। একজন মানুষ সে চাইলে তার উন্নতি সম্ভব না, যেমন কিছুক্ষণ আমি আগে বললাম না, একটা মানুষের প্রতিদিনের পরিশ্রম তার লক্ষ্যে পৌঁছাতে পারে, ঠিক সেরকম আমি আপনি যারা রয়েছে, আমাদের প্রতিদিনের পরিশ্রম ইনশাল্লাহ আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। এবং যেই পরিশ্রম আমরা হয়তো পরিশ্রম না করার একটা কারণ দেখা যায় কি, আমরা লজ্জা করে থাকি, এবং এই যে লজ্জা আমাদের চলে যাবে যখন আমরা কিছুক্ষণ আগে শুনলাম যে আমার গুনাহের কাফারা হয়ে যাচ্ছে, এবং যেই পরিশ্রমের মধ্যে নিজের লজ্জা থাকে, লজ্জা হয় যে আমি কাজ করলে আমার থেকে লজ্জা লাগবে, মানুষ কি বলবে, বলা হচ্ছে ওই পরিশ্রম করতে গেলে তার গুনাহ এমন ভাবে জড়ে যায় যেভাবে গাছ শুকনা, একটা গাছ থেকে শুকনা পাতা জড়ে যায়।
এখানে বলা হচ্ছে না, আপনি যেটা বললেন, আমার মাসুদ ভাইও বলল যে গুনাহ ঝরে যায় যেটার কাফারা কি, অন্য কোন ইবাদত হতে পারে না, শুধু হালাল রুজির মাধ্যমে কি সে গুনাহ ঝরে যায়। এবং আল্লাহ তাআলা নিজে ইরশাদ করছেন যে ফরজ ইবাদতের পর হালাল রুজি অর্জন করা সেটাও ফরজ, ফরজ ইবাদতের পর হালাল রুজি অর্জন করা সেটাও কি রয়েছে, ফরজ রয়েছে। এবং ইসলামের মধ্যে পরিশ্রমের মর্যাদাকে অনেক বৃদ্ধি করা হয়েছে, কেননা আমাদের মধ্যে আমাদের কাছে আল্লাহ তাআলা এটা ইরশাদ করে দিয়েছেন যে আমাদের জন্য সর্ব উৎকৃষ্ট অর্থাৎ সর্ব উত্তম খাদ্য হচ্ছে হালাল উপার্জনের মাধ্যমে যে রুজি অর্জন করা হয়। তো আপনি যে বলছেন যে আমাদের যে লজ্জা হয় পরিশ্রম করতে, তো দেখা যাচ্ছে আমাদের সমাজে আমরা গুনাহ মাধ্যমে, গুনাহের মাধ্যমে যে পরিশ্রমটা করি, অবৈধ হোক বা গুনাহের মাধ্যমে হোক, বা আমরা কি বলবো, এটা হারাম পর্যায়ে হোক, যে উপার্জনটা করি সেখানে কিন্তু আমাদের লজ্জা আসে,
মানে দেখা যায় কি আমাদের লজ্জা আসে না ওই কাজের মধ্যে যেখানে আল্লাহ তাআলা
নারাজি আছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি যে সর্ব উৎকৃষ্ট খাদ্য হচ্ছে, সর্ব উৎকৃষ্ট রিজিক হচ্ছে যে ব্যক্তি হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা অর্জন করে। তো দেখুন পিপিএস লাইভ এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা নিজেকে প্রশ্ন করি, আজ দেখা যায় বিভিন্ন যখন ইভেন্ট আসে, আমি নাম বলছি না, বিভিন্ন যখন ইভেন্ট আসে তখন আমাদের মধ্যে এক প্রকারের নজওয়ান এমনও থাকে যারা বিভিন্ন অবৈধ পর্যায়ে সেই ইভেন্টের নাম দিয়ে হারাম উপার্জন করে থাকে।
আসলে এরকম অনেক রয়েছে আপনার যে তারা বিভিন্ন ভাবে হারাম পন্থা অবলম্বন অল্পে অল্প টাকায় বেশি টাকায়
তো দেখুন সেগুলো করতে কিন্তু তাদের মধ্যে কি আসে না,
লজ্জা
আসে না এবং আল্লাহ তাআলার ভীতি হয় না। কিন্তু দেখুন কিয়ামতের দিন কি আমাকে প্রশ্ন করা হবে না, যে কিয়ামতের দিন সবাইকে পাঁচটা প্রশ্ন ছাড়া কিয়ামতের দিন কিয়ামতের মাঠে কি করা হবে না, নড়াচড়া করা হবে না। তার মধ্যে একটি প্রশ্ন এমনও হবে যে তুমি তোমার জীবিকা কিভাবে নির্বাহ করেছো বা তুমি তোমার আয় এটা কোত্থেকে পেয়েছো এবং কোন খাতে ব্যয় করেছো, এই প্রশ্নটাও করা হবে।
যেমন আপনারা এই কথাটা যদি একটু খেয়াল করি, আমাদের হয়তো অনেক দর্শকবৃন্দের মনে আপনি একটু খেয়াল করবেন যে আমাদের অনেক দর্শকবৃন্দের মনে এটা প্রশ্ন আসতে পারে, পরিশ্রম কেন করবো ভাই, আমি তো অল্প টাকায় অনেক টাকা আয় করে ফেলতে পারি, এখন তো সহজ আমার জন্য। বর্তমানে আপনি যেটা বললেন না, অল্প হারাম পন্থা আমরা অবলম্বন করছি, টাকা আয় করছি, এখন এই পথটা আমাদের খুব সহজ হয়ে গিয়েছে। এটা সেকেন্ডের মধ্যে মুহূর্তের মধ্যে আমাদের লক্ষ লক্ষ টাকা আয় হয়ে যাচ্ছে।
তো দেখুন আমি আমার বলার উদ্দেশ্য এটা যে আমরা যেটা দেখলাম আমাদের চাচা যিনি বৃদ্ধ বয়সে রিক্সা চালিয়ে নিজের পরিশ্রমের মাধ্যমে নিজের জীবিকাটা অর্জন করছেন, তো ইনার থেকে যখন ইনি এই যে উপার্জনটা করছেন, হয়তো বা আমাদের নজওয়ানের জন্য এটাও একটা শিক্ষা যে আমরা অনেক নজওয়ান আজ বেকার অবস্থায় রয়েছি, কিন্তু এই বৃদ্ধ যিনি রিক্সা চালিয়ে নিজের জীবিকা উপার্জন করছেন, যেটা কি হালাল, যেটা হালাল ভাবে উপার্জন করছেন, তো সেটার ব্যাপারে তিনি আল্লাহ তাআলার দরবারে অবশ্যই কি করতে পারবেন, জবাবদিহিতা করতে পারবেন যে হে আল্লাহ আমি হালাল ভাবে উপার্জন করেছি। কিন্তু আজ যারা নজওয়ান আমাদেরকে শুনছেন, যারা আমরা বিভিন্ন ইভেন্টের নাম দিয়ে বিভিন্ন অবৈধ ভাবে আমাদের টাকাটা উপার্জন করছি, আমাদের জীবিকাটা উপার্জন করছি, সেটা তো আমাদের হারাম হয়ে যাচ্ছে। তো এই হারামের ব্যাপারে আমাকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। তো দেখুন পিপি ইসলামী ভাইরা, এই যেটা হারাম ভাবে হচ্ছে সেটার হিসাবও কিন্তু কি হবে, অনেক কঠোর হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই হারাম থেকে বেঁচে থাকার, এবং যে আমাদের মাদানী ফুল এখানে আসছেন যে বৃদ্ধরাও যদি পরিশ্রম করতে পারে তো আমরা নজরটা কেন পাবো না, এটাও একটা কি হয়েছে মাদানী ফুল এই মাদানী চ্যানেল দর্শকদের কাছে আমাদের।
আমরা দেশের মধ্যে যেটা পরিশ্রম করতে আমরা লজ্জাবোধ করি, আমরা বিদেশে বা চোখের আড়ালে কিন্তু এর চেয়ে বেশি কঠোর পরিশ্রম করি আমরা।
মানে এই কাজটা আসলে যেটা আপনি বলছেন যে আমরা হয়তো যারা এখানে দেশের মধ্যে কিন্তু লজ্জা করি যে আমি এই কাজটা এখন করবো, চোখের আড়ালে
আমি চৌধুরী বংশের ছেলে, আমি তালুকদার বংশের ছেলে, আমি তো বোধ বড় জমিদারের ছেলে, আমি কেন করবো, আমি তো বসে বসে পায়ের উপর পানে নিয়ে খাবো। কিন্তু যখন এই ব্যক্তি যখন দেশের বাইরে যায় তখন সে দেখা যায় মানে এমন এমন কাজ করে না, মানুষ যখন এসে বলে জুতা পলিশ থেকে শুরু করে থার্ড ক্লাস মানে ফোরম্যানের কাজ থেকে শুরু করে সবকিছু, পিওন আপনার দপ্তরের কাজ ইত্যাদি সবকিছু করছে,
মানে যে কাজগুলো সে নিজের দেশের মধ্যে হে করতো মানুষকে হে পর্যন্ত হে করতো, সে কাজগুলো মানুষ নিজের দেশের মানুষের চোখের আড়াল হয়ে নিজেই করছে।
হ্যাঁ, ওখানে গিয়ে তো তাদের মেন্টালিটি এরকম হয়ে যায় যে যদি মানুষের মলমূত্র যদি সরাতে হয় না, এটাও সরিয়ে আমি টাকা ইনকাম করবো, আমার তো এখানে ইনকাম দরকার, আমি অনেক কষ্ট করে আসছি, আমি বাড়িতে একটা ফ্ল্যাট করতে হবে, বিল্ডিং করতে হবে, গাড়ি করতে হবে, বাচ্চাদের ভালো লেখাপড়ার আবাসনের ব্যবস্থা করতে হবে, হ্যাঁ এগুলো তাদের একটা টেন্ডেন্সি থাকে। তো যদি আমরা আসলে এরকম যে মন মানসিকতা বানিয়ে রেখেছি যে দেশে গিয়ে আমাকে এটা করতে হবে, তো একটু যদি চিন্তা করি আসলে আমরাও এখানে বিদেশে এসেছি, আমাদের আসল দেশ হচ্ছে কবর, আমরা আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন আমার সব কিছুর হিসাব দিতে হবে, এবং এর বিনিময়ে আমি হয়তো জান্নাত না হয় জাহান্নাম আমাকে নিতে হবে। তো সো আমি এখানে যা ভালো কাজ করব সব আখিরাতের মধ্যে, আর খারাপ কাজ করলে এটাও জমা হবে, এটার হিসাব আমাকে দিতে হবে। সো আমি মানুষ কি বলুক আমার এটা কি দরকার, আমি ভালো নেকির কাজ ছাড়বো কেন, পথের মধ্যে যাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম লেখা পেয়েছি, মানুষ বলে এগুলো কি টোকাইয়ের মতো এগুলো কি তুলছ, না আমি আমার আল্লাহ তাআলার নাম তুলছি।
মানুষ কি ভাবে আমার দেখে,
হ্যাঁ
সময় নেই
মানুষ, এখন তো জ্ঞান না থাকার কারণে, শরীয়তের জ্ঞান না থাকার কারণে প্রত্যেকটা পেপার পোস্টারের মধ্যে আমার রসুলের নাম আল্লাহ তাআলার নাম লিখে লিখে রাখে, ওগুলা দেয়াল ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো এগুলা যারা তুলে না, তো কিতাবের মধ্যে দেখা গেছে যে এমন এমন কিতাব লেখা হয়েছে যারা শুধুমাত্র আল্লাহ ও রাসূলের নাম আরবি লেখা, যেগুলো বিসমিল্লাহির রহমান এগুলো তুলে নিত, তাদের কাহিনীতে ভরপুর এরকম কিতাব, যারা শুধু বেলায়েত পেয়েছেন, আল্লাহর নৈকট্য পেয়েছেন, বান্দা হয়েছেন, শুধু এগুলো কাজ করে করে টুকায়ের কাজ করেছেন, আল্লাহর নাম তুলেছেন। তো আসলে দেখতে গেলে দুনিয়ার মধ্যে আমরা একটা জিনিস হচ্ছে জিয়াদত অর্থাৎ ব্যাপকতা বৃদ্ধি বেশি, আর একটা হচ্ছে বরকত, বরকত মানে অল্পের মধ্যে হয়ে যাওয়া। তো
অল্পতেই সন্তুষ্ট হলে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করা যায়।
আমি মনে করেন এখন 10,000 টাকা ইনকাম করছি, তো এটার মধ্যে দেখতে আর তো বেশি সম্পদ নাই এটা, কিন্তু আলহামদুলিল্লাহ আমার হয়ে যাচ্ছে সবকিছু। আমার স্ত্রী পুত্র সন্তুষ্ট আছে, আমার মা সন্তুষ্ট আছে, সবকিছু হয়ে যাচ্ছে, মোটামুটি হয়ে যাচ্ছে। আমার সেভিংস এ কিছু নাই আর কি, সবকিছু হয়ে যাচ্ছে। কিন্তু আমি দেখা গেলো 1 কোটি টাকা কামাচ্ছি, তখন দেখা গেলো আমার এদিকে বাইপাস করতে হচ্ছে, অপারেশন করতে হচ্ছে, আমার মায়ের এ হলো, আমার ছেলের কিডনি চলে গেলো, এদের পিছনে এই সেই করতে করতে নয় ছয় সব করতে করতে আমার 1 কোটি টাকা গিয়ে আমার আরো 2 কোটি টাকা খরচ হয়ে গেছে।
মানে দেখাতে যারা হালাল পন্থায় সে কষ্ট করে পরিশ্রম করে আয় করে,
আল্লাহ
এটা যতটুকু হোক
না
আমার তো প্রয়োজনটা
মিটালে হয়ে গেল। আমার এরকম বন্ধুদের মধ্যে দেখা যায় যে বলতো আগে আমি 10-12,000 টাকা ইনকাম করতাম, চাকরি করতাম, একটা মানে প্রতিষ্ঠানের মধ্যে চাকরি করতাম, পড়িয়ে যা পেতাম এটা দিয়ে আমার মা মানে ভাই বোন সব হয়ে যেত, স্ত্রী পুত্র ঘরের বোন সব হয়ে যেত। এখন 30-35,000 টাকা ইনকাম করছি, কিন্তু আমি হারাম পথে চলে গিয়েছি। আমি এখন লাখ টাকা ইনকাম করার কারণে আমার মাকে 2 বার হার্ট সার্জারি করতে
হয়েছে।
আমার মায়ের শরীরকে হারাম খাওয়াইছি, এটা বের করতে হবে না।
হারাম খাওয়ার কারণে আমার মা এখন কি হয়ে গেল,
এখন আমার রোগী হয়ে গেল। দর্শক বিন্দু আবার এটা বলছি না যে সবাই হারাম খাওয়াচ্ছে সেজন্য বাইপাস,
এটা আলাদা কথা।
তো এটা ওর অনুভূতি আমি প্রকাশ করলাম যে আমার মা আগে 10,000 টাকার মধ্যে সুস্থ ছিল, অল্প কিছু দাওয়ায় খাওয়াইছি ভালো হয়ে গেছে। এখন আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে, বড় বড় হাসপাতাল ভর্তি করতে হচ্ছে, আমার মাও দেখতে মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আমরাও বাস মায়ের সহবত থেকে দূরে।
আসলে সত্যি মাহমুদ ভাই, আমাদের চ্যানেলের দর্শক বিন্দু, আসলে আমরা যেই এখন এই কিছুক্ষণের মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে হালাল পন্থায় যতটুকু পরিমাণ সে পরিশ্রম করে আয় করুক না কেন, ওটার মধ্যে বরকত আল্লাহ তাআলা দান করে থাকেন। কিন্তু এখন অনেকের মধ্যে মনের মধ্যে প্রশ্নটা আছে যে আমি পরিশ্রম কেন করবো, আমি অল্পতেই অনেক টাকা আয় করবো, সেটা হারাম পন্থা হয়ে থাকে বেশিরভাগ, যেটা অল্প দেখা যায় বেশিরভাগ মানুষ টাকা ইনকাম আয় করে থাকে। তো এইরকম হারাম পন্থা যখন ইনকাম করে তখন এই হারাম পন্থার ইনকামের মধ্যে বরকত হয় না, বরঞ্চ তার এই হারাম পন্থায় ইনকাম করার কারণে তার টাকাগুলো কোন দিকে শেষ হয়ে যায় সে নিজেই এটা অনুভূতি করতে পারে না। তাই উচিত পরিশ্রম করে, সেটা যে লেভেলে পরিশ্রম হবে না, পরিশ্রম করে হারাম পন্থা অবলম্বন না করে হালাল পন্থায় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জন যে পন্থা রয়েছে সে পন্থা অবলম্বন করে আমরা যেন ইনকাম করি, আয় রোজগার করি। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার সে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ কল করেছেন, কয়েকটি কল চালিয়ে দিন আমাদের।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বাংলা আলহামদুলিল্লাহ সমাজীবী মানুষের জীবন, বৃদ্ধ বয়সের পরিশ্রম, এই কোন একটা অনুষ্ঠান মাদানি চ্যানেল প্রচার করার জন্য মাদানি চ্যানেলকে মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনি আমাদেরকে কল করেছেন এবং মাদানি চ্যানেল সম্পর্কিত আপনার মতামত দিয়েছেন, এই অনুষ্ঠান সম্পর্কিত আপনি মতামত দিয়েছেন, আপনাকে মুবারকবাদ জানাই। এভাবে মাদানি চ্যানেল বাংলা নিজেও দেখতে থাকুন এবং আপনার পরিবারকে নিয়ে আপনার এলাকার মধ্যেও দাওয়াত দিন, যেন তারাও মাদানি চ্যানেল বাংলা নিজে দেখে এবং অন্যকে দেখানোর দাওয়াত দেয়। জি, আমাদেরকে পরবর্তী কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি, আমি আয়াজ হোসেন আক্তার বলছিলাম রাউজান থেকে। মাদানী চ্যানেলকে মোবারকবাদ, তারা যে একটা প্রোগ্রাম তৈরি করেছেন শ্রমজীবীদের জীবনী, এর মাধ্যমে শ্রমিকদের জীবনী সম্পর্কে অনেক আমরা মাদানী ফুল এবং তাদের জীবন সম্পর্কে অনেক ঘটনা আমরা জানতে পারবো। তো মোবারকবাদ যে আরো এর মাধ্যমে সমাজকে সংশোধন একটা মাধ্যম হচ্ছে, আরো মোবারকবাদ আজকে মাদানী চ্যানেলের যে শ্রমজীবীদের জীবনী এর যে বিষয় রয়েছে তা হলো বৃদ্ধ বয়সের পরিশ্রম। তো বৃদ্ধ বয়সের পরিশ্রম এর মাধ্যমে কি হয়, আমাদের সমাজে বৃদ্ধ বয়স্কদের কি কি কাজ করানো হয়, এ সম্পর্কে অনেক আমরা মাদানী ফুল জানতে পারছি এবং সমাজকে সংশোধনের একটা মাধ্যম হচ্ছে।
জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা আপনার যে আমাদেরকে কষ্ট করে কল করেছেন, আপনার মতামত জানিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আজকের শ্রমজীবীদের জীবন অনুষ্ঠানের মধ্যে আমরা বিষয় নিয়েছি বৃদ্ধ বয়সে পরিশ্রম। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে অনেক নিয়ামত দিয়েছেন,
তার মধ্যে আসলে আমাদের অনেক বড় নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হচ্ছে মা ও বাবা। এই যে বাবা, তিনি বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও পরিশ্রম। আসুন আমরা আগে প্রথমে এই ব্যাপারে আলোচনা করার আগে আমাদের আরেকটি প্যাকেজ রয়েছে যে বৃদ্ধ বয়সে অনেক মানুষ পরিশ্রম করছে, এই ব্যাপারে আসুন আমরা ওই প্যাকেজটি দেখে নিই। যে আমাদেরকে বৃদ্ধ বয়সে পরিশ্রম করতে সে সম্পর্কিত প্যাকেজটি চালিয়ে দিই। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা প্যাকেজটা দেখতে পেলাম যে একজন মানুষ, কিছু কিছু মানুষ মানে তারা বুড়ো হয়ে যাওয়ার পরেও কত বাড়ি বাড়ি মাল তাদের বহন করতে হচ্ছে। তো আসলে আমাদের ছেলেদের দর্শকবৃন্দ, একটা মনের মধ্যে প্রশ্ন যাকে সাধারণ মানুষের কাছে, আসলে মাসুদ আমি এটা একটা তুলে ধরতে চাই আপনাদের সামনে, যে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে কিছু মানুষ বুড়ো হয়ে যাওয়ার পর, অনেক বুড়ো হয়ে গিয়েছে, হয়তো দেখা যায় তাদের বয়স 60, 65, 70 এরকম বুড়ো হয়ে যাওয়ার পরেও তাদের এখনো পরিশ্রম করতে হচ্ছে। তাদের কি কোনো ছেলে সন্তান নেই? অবশ্যই হয়তো ছেলে সন্তান রয়েছে, কিন্তু এর পরেও যে তাদের পরিশ্রম করতে হচ্ছে, তাহলে এ ব্যাপারে আপনি কি বলবেন যে একজন মানুষ, তার সাধারণ মানুষ, প্রত্যেক মানুষ এটা আশা থাকে যে আমি যখন বুড়ো হয়ে যাব, আমি যখন বৃদ্ধ হয়ে যাব, তখন আমার ছেলে সন্তানরা, আমার আওয়াজ যারা রয়েছে, তারা যেন আমাকে কি করে সেবা করে, আমার দেখাশোনা করে। কিন্তু এই যে তারা বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও আজকে আমাদের সমাজের মধ্যে এমন অনেক রয়েছে তাদের বাবা থেকে বুড়ো হয়ে যাওয়ার পরেও পরিশ্রম করতে হচ্ছে।
আসলে প্রত্যেক সন্তানদের যদি আমরা ছোটকাল থেকে যদি উত্তম প্রশিক্ষণ, তারবিয়াত, শিক্ষা দিতাম, তাহলে এরা মা বাবার হক সম্পর্কে জানতো, এরা বৃদ্ধ বয়সে মা বাবাকে আসলে সম্মান করত। যেমন একটা ওয়াকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যে দুই বন্ধু বৃদ্ধ বয়সে যখন দেখা হলো, একজন বাইরে থাকে, বাইরে মানে দেশের বাইরে থাকে, তো এসে জিজ্ঞেস করলো যে দোস্ত, কয় ছেলে কয় মেয়ে? আমার তিনটা ছেলে। কি অবস্থা? যে একটা অনেক ভালো লেখাপড়া করেছে, এখন দেশের বাইরে থাকে বউ ছেলে নিয়ে, খুব ভালো। বন্ধু তারিফ, হ্যাঁ উপযুক্ত সন্তান বানিয়েছো। দ্বিতীয় নম্বর কি করে? এও সরকারি চাকরি, এই খুব ভালো পজিশনে আছে, এ বাস বাচ্চাদের নিয়ে অমুক জায়গায় আছে, বউ বাচ্চা নিয়ে ভালো অবস্থানে আছে। দুইটা ছেলের ব্যাপারে তো এরকম বললো। তৃতীয় নম্বর ছেলেটা কি বানিয়েছ? আমার তৃতীয় নম্বর ছেলেটাকে আলিম বানিয়েছি, তো এটা আছে, বাস দিনের খিদমতের মধ্যে আছে। আলিম আর কি করে, মসজিদ মাদ্রাসা
মানে নিয়ে থাকবে। একটা কথা, তার কথার মধ্যে হয়তো এটা বোঝা গিয়েছে, বাকি ছেলেদের কথাগুলো যেভাবে গর্ব করে বলছিল, কিন্তু ওই আলিম যে ছেলে হয়েছিল সে ছেলের কথাটা
একদম নৈরাশ হয়ে পড়লো। সে বলছে, হাই তৃতীয় নম্বর ছেলেরা কি করলা তুমি? তখন ওই দোস্ত বলতেছে, আসলে দোস্ত শোনো, যে মজার ব্যাপার হচ্ছে, ওই দুই বড় ছেলে যাদের পিছনে আমি লাখ লাখ টাকা খরচ করেছি, যাদেরকে আমি সুশিক্ষিত, দেশের মধ্যে একটা পরিচিত করিয়েছি, তারা আজকে এই বয়সে আমাকে ফেলে চলে গেছে। আর ওই ছেলে যাকে আমি শরীয়তের ইলম শিক্ষা দিয়েছি, দিনদারি শিখিয়েছি, সে আমি বুড়ো বয়সে আমি বাবাকে ছেড়ে যাই নাই, আলহামদুলিল্লাহ সে আমার সবকিছুর খিদমতের ব্যবস্থা করেছে, আমি তার সাথেই আছি। অথবা আমি মাদ্রাসা শিক্ষা দিতে পারি নাই, তাহলে দাওয়াত ইসলামী রয়েছে আলহামদুলিল্লাহ, নেককারদের সহগত যদি আমি দিই না, তো ইনশাল্লাহ আমার ছেলে অবশ্যই ওরকম ছেলে হবে যে সে যে মায়ের কথা চুমু খাবে।
মানে আমরা কথা দিয়ে আসলে সে এই ব্যক্তিটা যে কত কষ্ট করে তার দুই ছেলেকে ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, যে কোনো একটা লেভেলের মধ্যে নিয়েছে, সেটা তো ভালো এই ধরনের কাজের মধ্যে যাওয়া, কিন্তু এই ছেলেদেরকে সে ইসলামের সঠিক শিক্ষা ছোটবেলা দূরে রাখার কারণে, যার কারণে তার সে ছেলে তার বাবাকে ফেলে চলে গিয়েছে। আমরা কিছুক্ষণ আগে আসলে মাসুদ ভাই, যে কিছুক্ষণ আগে আমরা কয়েকটা প্যাকেজ দেখেছিলাম, ওই প্যাকেজের মধ্যে একটা প্যাকেজ এরকম ছিল যে আমাদের এক ইসলামী ভাই, তিনি আমাদের বৃদ্ধাশ্রমের মধ্যে গিয়েছে, এবং বৃদ্ধাশ্রম দেখতে পেলাম যে বুড়ো মানুষ, তারও সবচেয়ে সন্তান রয়েছে। একটা আমরা এরকম ইসলামী ভাইয়ের তিনি বর্ণনা এরকম, যে আমরা কিছু বুড়ো মানুষ এদের সাথে এরকম আমাদের দেখা হয়েছে কি, যে তার ছেলে সন্তান রয়েছে এবং দেশের বাইরে রয়েছে ছেলে সন্তান, অনেক ইনকাম করে, টাকা পয়সা ইনকাম করে, কিন্তু বাবাকে দেখার যে কিছুক্ষণ আগে আপনি বললেন না, দুই ছেলে তাকে ভালোভাবে অনেক কষ্ট করে প্রতিষ্ঠিত করেছে বাবা, সে দুই ছেলে তাকে দেখছে না এবং সে দুই ছেলে তাকে ছেড়ে চলে গিয়েছে, ঠিক সেরকম প্র্যাকটিক্যালি আমাদের ইসলামে যখন বৃদ্ধাশ্রমের মধ্যে গেল তখন তারা দেখতে পেলে এরকম যে তার বাবা এখন বৃদ্ধাশ্রমের মধ্যে রয়েছে, তার ছেলে কিন্তু দেশের মধ্যে অন্য জায়গার মধ্যে নিজের বউ বাচ্চা নিয়ে সুখের মধ্যে রয়েছে।
আমার বাবাটাই তো আমার দুনিয়াতে আসার মূল ছিল না, একসময় আমি হাত পা নাড়তে পারতাম না, কিন্তু আমার বাবা আমার কোলে কোলে লালন পালন করেছে, মা খাইয়েছে, আমাদেরকে বড় করিয়েছে, ঘুম পাড়িয়েছেন, আজকে তাদের স্নেহ মমতায় আজকে আমি বড় হয়েছি, দেশের মধ্যে আমি পরিচিতি লাভ করেছি। আগে পরিচিতি দিতাম অমুক বাবার ছেলে, আমি অমুকের ছেলে,
এখন কেউ পরিচয় করে তখন বলতাম যে আমি অমুক বাবার ছেলে, আমি
আজকে আমি আমার পরিচয় মিটিয়ে দিচ্ছি, মুছে দিচ্ছি, বাবার নাম নিশানা রাখছি না, বাবার সম্পর্ক রাখছি না।
আপনার যে বাবা যখন বুড়ো হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন সে বাবা সে ছেলেকে কোনো কিছু দিতে পারে না, কোনো সেবা করতে পারে না, তখন এমন অনেক দুর্ভাগা ছেলে রয়েছে যারা বাবার নামটা পর্যন্ত মুখে নিতে লজ্জাবোধ
লজ্জাবোধ করে।
হ্যাঁ, এরকম অনেক ইসলামী ভাই অনেক আমি দেখেছি।
আল্লাহ তাআলা নিজের ইবাদতের পাশাপাশি যাদের হক আদায়ের কথা বেশি বলেছেন কোরআন পাকের মধ্যে,
আচ্ছা,
তারা হচ্ছে মা বাবা। বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আপন মা বাবার প্রতি ইহসান দয়া করো, যদি তোমরা তাদেরকে বৃদ্ধ বয়সে পাও, দুইজনকে পাও অথবা একজনকে পাও, তাদের সাথে ভালো আচরণ করো, তাদেরকে তোমরা ধমক দিও না, কর্কশ ভাষায় কথা বলো না, তাদের জন্য দোয়া করো, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ তুমি তাদেরকে অনুরূপ দয়া করো যেভাবে তারা আমাদেরকে শৈশবকালে আমাদের উপর দয়া করেছিল। এই যে দোয়া করার বিধান, তাদের সাথে কেমন আচরণ হবে, এটা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। মূসা আলাইহিসসালাম তুর পর্বত যেতেন, আল্লাহ তাআলার সাথে কথা কালাম হতো, এক সময় মূসা আলাইহিসসালাম মাজান দুনিয়া থেকে পর্দা করলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী হলো, মূসা এখন হুঁশিয়ার, সাবধান, কেন এখন তোমার মা দুনিয়া থেকে পর্দা করেছে। নবী, উনি নবী জলিলুল কদর রসুল, উঁচু মাপের নবী রসুল, আল্লাহ আল্লাহ তাআলার জাতকে ওয়াহদানিয়তকে প্রচার প্রসার যারাই করেছেন তারা তো নবী রসুল, তাদের মধ্যে কোনো কি নাই, বাধা ব্যবধান নাই বললে চলে। তো মখলুকের মধ্যে আফজল হচ্ছেন নবী রসুলরা, তো খালিকের সাথে তাদের সম্পর্ক খুব মজবুত। তারপরে বলা হচ্ছে মূসা এখন সাবধান, তোমার উপরে যে ছায়া ছিল, মা মায়ের দোয়া ছিল, মায়ের দোয়ার কারণে তোমার উপর অনেক কিছু নিয়ামত হতো, তো এখন কিন্তু সাবধান, এখন সাবধান।
একজন নবী হওয়ার পরেও মা যখন চলে গেল, তাই বোঝা গেল মা বাবা কত বড় একটা নিয়ামত, কিন্তু আজ আমরা এই মা বাবার যখন বৃদ্ধ হয়ে যায় তখন এই বৃদ্ধ অবস্থায় মা বাবা থেকে পরিশ্রম করতে হয় ঘরের মধ্যে।
মা তো চাকরানির মতো কাজ করে, বিবি তো বাস বিবি হয়ে থাকে, আসলে এই সংসারটা করলো কে, এত সুন্দর করে গোছালো, যে ঘরে আমি এসে আজকে রানী হয়েছি সেই ঘরটা এত সুন্দর করে গোছালো কে, আমার স্বামীকে উপযুক্ত বানিয়েছে কে, এই মাই তো বানিয়েছে না। আসলে আমরা স্ত্রীকে যখন বেশি কাজ করতে দেখি না, তখন বলি যে আমি একটু করে দেয়, তুমি একটু আরাম করো, স্ত্রীকে এত সুন্দর আমি একটা ভাষায় কথা বলছি তার ভালোবাসা পাওয়ার জন্য, মাকে কখনো বলেছি মা অনেক করেছো, বসো আমি তোমাকে ক্লাস বানিয়ে দিচ্ছি, মা বসো তুমি ফ্যানের নিচে বসো আমি একটু ফ্যান চালিয়ে দিই,
হ্যাঁ এরকম তোমাদেরকে বাবাকেও বলেছি যে বাবা তুমি এরকম এত পরিশ্রম করছো,
মাকে কি কখনো জোরে জোরে বলে মা আমি তোমাকে ভালোবাসি, বাবাকে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা আমরা বলি না, কিন্তু অনেক নিজের স্ত্রী পুত্রকে বলি, নিজের ছেলে মেয়েকে বলি যে বেটা আমি তোমাকে অনেক পছন্দ করে ভালোবাসি।
এদের মধ্যে মাসুদ ভাই আরো অনেক এমন নজওয়ান রয়েছে, মা বাবা যখন পরিশ্রম করে, বেশিরভাগ বাবার ক্ষেত্রে যখন বাবা পরিশ্রম করে, বাবাকে বলে বাবা তুমি আমাকে পরিশ্রম করে যেমন কোনো টাকা এনে দাও, আমার আমি পরিশ্রম করবো না বাবা, তোমার থেকে আমার টাকা চাই, বাবা তুমি যেরকম করে পরিশ্রম করো বাবা, মানে কি মানে তার মাথার গাম ফাইয়ে পেলে যত কিছু করে করুক না কেন, ছেলে ওর বাবা আমার টাকা চাই, আমার বাবা পরিশ্রমের দিকে ছেলে কেয়ালি করে না, বাবা কি পরিশ্রম করছে, বাবা কি কাজ করে আমাকে ইনকাম করে এনে দিচ্ছে সেটা কেয়ালি করে না, বরং দেখা যায় অনেক সন্তান বাবার প্রতি অসুক্রিয়া করে থাকে,
অসুক্রিয়া করে থাকে। এখন মানে ডিমান্ড পূরণ করতেই হবে, তার স্কুলের ফিস, তার প্রাইভেটের ফিস, তার নানা ধরনের ইচ্ছা পূরণ করা, যে বন্ধুদের সাথে সে আড্ডা দিবে, পিকনিকে যাবে, এগুলার ফিসও বাবাকে দিতে হবে, না হয় ঘরের মধ্যে থালা বাসন ভেঙে ফেলবে, ফার্নিচার ভেঙে ফেলবে, মায়ের সাথে অসাধুষণ করবে। আরে এমন এমন ছেলে মেয়ে তো দেখা যায় যারা নিজের মা বাবার উপর হাত তুলে মারে, গালি গালাজ করে, তো আফসোস করে এমন সন্তান জন্ম কেন দিলাম, আফসোস করে এগুলো বড় কেন করলাম, এর আগে আমার কেন মৃত্যু হয় না বা এ ছেলের কেন মৃত্যু হয় নাই, তাই আমির আলী সুন্নাত আমাদেরকে খুব সুন্দর শেখান যে সন্তানের তালব আশা তো প্রত্যেকের অন্তরে থাকে যে আল্লাহ আমাকে সন্তান দান করো। সন্তান যখন সন্তান হয় না তখন মানে মা বাবা পেরেশান হয়ে যায়, এই হুজুরের কাছে যায়, অমুক দরবারে যায়, দোয়া চায়। হ্যাঁ যেতে হবে অবশ্যই, কিন্তু একটু যদি চেঞ্জ হয় আমার দোয়াটা যে আল্লাহ আমাকে তুমি নেককার সন্তান দাও, আফিয়তওয়ালা সন্তান দাও, নিরাপদ সন্তান দাও, তাহলে ইনশাআল্লাহ বাচ্চাও সুস্থ সবল হবে, বাচ্চা নেককার হবে, বাচ্চার মেধা সুন্দর হবে, বাচ্চার আচরণ সুন্দর হবে। বাচ্চা আল্লাহ তাআলা দিয়ে দিল, পঙ্গু বাচ্চা দিল, আপনি তো বাচ্চা চাইছেন না, তো পঙ্গু বাচ্চা দিয়ে দিল, তখন এটা আপনার জন্য বোঝা হয়ে যাবে। আচ্ছা বাচ্চা দিল কিন্তু আচরণ সুন্দর না, তখন কি হবে? তখন আল্লাহকে আপনি অভিযোগ করে বসবেন, আল্লাহ তুমি তো চেয়েছো তো তোমাকে দিয়েছে আল্লাহ তাআলা, তুমি অভিযোগ কেন করছো? তো আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের আকীদা এমন রাখা চাই যে আল্লাহ তাআলার উপর অভিযোগ করা যাবে না। যারা অভিযোগ
করবে,
আমার সবকিছুর মালিক তো আল্লাহ তাআলা, আমাকে এভাবে রেখেছেন যেভাবে রেখেছেন আল্লাহ, এটাও আল্লাহর বান্দা, যেটাকে দিয়েছেন এটা আল্লাহর বান্দা। আমি যদি এই আল্লাহর বান্দার খিদমত করি না, এটা বাচ্চা যেটা দিয়েছে হয়তো বঙ্গু দিয়েছে, এটার খিদমত যদি করি আল্লাহ তাআলা আমাকে আখেরাতে নাজাত দিবেন।
সুশিক্ষা দেয় না, ইসলামের সঠিক শিক্ষা দেয় না, যেটা মূল মাদানীফুল আপনার থেকে আমরা আসলে পেলাম।
এখানে আরেকটা মাদানীফুল এভাবেও পাওয়া যায় যে আমার মাসুদ ভাই মাশাল্লাহ পিতা মাতা সম্পর্কে অনেক ইনাদের গুরুত্ব, ইনাদের আহমিয়াত যেগুলো রয়েছে, ইনাদের অবদান সম্পর্কে যা বলেছেন, এখান থেকে আরেকটি মাদানীফুল এভাবেও পাওয়া যায় যে আজ আমরা আমাদের পিতামাতার সাথে যেমন করছি ঠিক তেমনি যখন আমরা পিতামাতাতে পরিণত হব তখন আল্লাহ তাআলা আমাদের পিতামাতার সাথে যেরকম আচরণ করছি যদি ভালো আচরণ করি ঠিক তেমনি আমরা আমাদের সন্তানদের থেকেও আচরণ পাবো, আর যদি মন্দ আচরণ করে থাকি তাহলে আমরা সন্তানদের থেকেও আমরা কি পাবো? মন্দ আচরণ নিয়ে থাকবো, কেননা আল্লাহ তাআলা যেরকম বান্দা করেন সেরকম ফল দিয়ে থাকেন। আমরা যেমন কর্ম
করছি,
যেমন কর্ম তেমন ফল। যেমন দেখুন না একটি ঘটনা এভাবে রয়েছে, একটা ছোট ছেলে ড্রয়িং করছিল, ড্রয়িং করছিল, তো ওখানে একটা বড় ঘর বানালো আর দূরে গিয়ে একটা ছোট ঘর বানালো। তো মা এসে বললো যে বাচ্চা তুমি তো খুব সুন্দর একটি ছবি এঁকেছো, আচ্ছা এখানে তো বড় ঘর ছোট ঘর বুঝলাম না, এই বিষয়টা আমাকে একটু বুঝিয়ে বলো। তো বলা হচ্ছে আম্মু আমি বড় হয়ে এরকম একটা ঘর বানাবো, বড় ঘর বানাবো আর দূরে একটা ছোট ঘর বানাবো। বলছে আচ্ছা ঠিক আছে এটা তো বুঝলাম যে আমরা এখানে থাকবো, তো ওখানে কে থাকবে?
মানে বড় ঘর তো ছোট ঘর বানিয়েছে কিন্তু বড় ঘরে কে থাকবে, ছোট ঘরে কে থাকবে?
মা জিজ্ঞেস করতেছে সন্তানকে। এখন সন্তান বলল যে মা এখানে আমি আর আমার স্ত্রী থাকবে, আর আমি 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 আমার পরিবার নিয়ে থাকবো, আর ওখানে তোমাকে রাখবো, কোথায় ছোট ঘরটাকে তোমাকে রাখবো। মা অবাক হয়ে জিজ্ঞাসা করলো এরকম কেন? বলে যে না আমি তোমার থেকে দেখেছি যে আমরা এত বড় ঘর থাকছি আর দূরের ছোট ঘরকে তুমি আমার দাদু বোনিকে রেখেছো, এজন্য আমি এটা মনে করছি যে বড় ঘরে আমরা থাকবো আর তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে তখন আমি তোমাকে ওখানে রাখবো। তো দেখুন এখান থেকে এটাও মাদিনীফুল পাওয়া যায় যে আমরা যেমন করব আমাদের সন্তান থেকেও আমরা তেমন আচরণ পাবো। তো পিতা মাতার আদব, পিতা মাতার প্রতি কিভাবে সম্মান করতে হবে, এগুলো আল্লাহ তাআলা কুরআনুল কারিমে তাগিদ দিয়ে বলেছেন। শুধু তাগিদ নয়, ইনার ফরজ ইবাদতের পাশাপাশি মা বাবার সাথে আদবের ব্যাপারে তাগিদ দিয়েছে।
আজকে যেরকম আমি আমার বাবাকে বৃদ্ধ বয়সে তাকে পরিশ্রম করতে দিয়ে দিয়েছি, আমি নিজে আরামের মধ্যে রয়েছি, আমি যে সুখের মধ্যে রয়েছি, সেরকম হয়তো বা আগামী
আমাদেরও এরকম পরিণতি হতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলা তো দেখুন সবকিছুই তো আল্লাহ তাআলা দেখছেন না, তো আল্লাহ তাআলা আমরা যেভাবে করছি নিশ্চয়ই আমাদের তাকদীরেও কি আমাদের ভাগ্য এগুলো লিখে দিবে। বাকি রয়েছে যে একবার বাবা তার ছেলেকে সাথে পার্কে গিয়েছিল, তো বাবা বলছেন যে বাবা ইচ্ছে করে একটা মার্বেল নিয়েছিল, যে বাবা বলছেন যে বাবা যে বাবা হাতের মধ্যে একটা মার্বেল ছিল, তো ওই মার্বেলটা বা বল ছিল ওটা ফেলে দিয়েছিল। তো ছেলেকে বলল যে বেটা তুমি এটা নিয়ে আসো, তো ছেলে একবার গেল নিয়ে আসলো, তো বাবা আবার ফেলে দিল, তো এইভাবে দুইবার তিনবার ছেলে নিয়ে আসলো। তো যখন তৃতীয়বারের পরে গিয়ে ফেলে দিল তখন ছেলে গরম হয়ে গেল, ছেলে রাগ চলে আসলো, সে রাগান্বিত হয়ে বলল যে বাবা তুমি তুমি এরকম কেন করছো, তুমি একবার ফেলে দিলা, দুইবার ফেলে দিলা, তিনবার ফেলে দিলা, যে কি তুমি আমার সাথে মশকারি করছো? অর্থাৎ এটা রাগান্বিত স্বরে বললো এটা। তো বাবা বলতে লাগলো দেখো ছেলে, দেখো বেটা, যে তুমিও ছোটকালে এরকম পার্কে এসেছিলে আমার সাথে, তো তুমিও এই অভ্যাসটা তোমারও ছিল, কিন্তু আমি যখনই তুমি একবার নয় দশবার ফেলেছিলে, ওই দশবারই গিয়ে আমি ওটা নিয়ে এসেছিলাম, কিন্তু আমি কখনো রাগ করিনি, আজ তুমি রাগ করছো। তো দেখুন পিপি ইসলামী ভাইরা, হয়তো বা এটা আমি নিজে চিন্তা করি, আমার মাসুদ ভাইও বলেছেন যে আমরা হাঁটতে পারতাম না, আরে আমরা তো মুখ দিয়ে বলতেও পারতাম না, আমাদেরকে কথা শিখিয়েছে আমাদের পিতা মাতা।
এখন যে আমার বিদ্যা বাবা তাকে আমার চেয়ে আমার উপর নির্ভরশীল হয়ে গেছে, আমার বাবা একসময় তো আমিও তো নির্ভরশীল ছিলাম।
দেখুন না, এখন আমাদের মাইন্ড, আমাদের জেহেন এরকম হয়ে গিয়েছে যে আমি আর কত বছর পর্যন্ত আমার পিতা মাতার ভরণ পোষণ করবো, আমার কি নিজস্ব লাইফ স্টাইল নেই,
আমাকে কথা চিন্তা করবে
মরছে না কেন?
জি,
এমন আশা
এরা এই পর্যন্ত বলে ফেলে যে বাবাকে মনোমন হয়তো দেখা যায় কি প্রকাশও বলতে পারে না, বাবা তুমি চলে যাও ঘর থেকে, মনে মনে বলে আরে এই মরছে না কেন,
এদের জন্য কোথাও বেড়াতে যেতে পারতেছি না, এদের দেখাশোনার জন্য ঘরে থাকতে হচ্ছে, অথবা এদেরকে নিয়েও যেতে পারতেছি না, এরকম পরিবেশ নাই। হাই হাই, মা বাবা কত বড় নিয়ামত, যখন আসলে তারা দুনিয়া থেকে পর্দা করবেন না, তখনই তারা বুঝতে পারবে।
দেখুন না, দুনিয়াতে প্রত্যেকটা জিনিসের অল্টারনেট করা যায়, অর্থাৎ আমি আমার নিজস্ব কোনো ভাই আছে অপরকেও ভাই রাখতে পারবো, আমার নিজস্ব কোনো বোন আছে অপরকেও বোন রাখতে পারবো, অর্থাৎ প্রত্যেকটা কিছুর অল্টারনেট বানানো যায়, কিন্তু একমাত্র পিতা মাতা ছাড়া, অর্থাৎ কোনো সন্তানের একটা পিতা মাতা ছাড়া অন্য কোনো পিতা মাতা হতে পারে না, এটার অল্টারনেট নিয়ে অর্থাৎ এটার বদল এটা কেউ করতে পারবে
না। এই মা বাবাকে আমরা ঘরে রেখে অথবা এই মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে, আসুন আমরা আরেকটি প্যাকেজ আমাদের রয়েছে যে বৃদ্ধাশ্রম সম্পর্কিত, যে আসুন আমরা মাদারী ছেলের দর্শক বৃন্দ, আমাদের মা বাবাকে ছেড়ে চলে যাওয়া, মা বাবাকে পরিশ্রমের মধ্যে রেখে দেওয়া, মা বাবা নিজে কষ্ট করে খেতে হয়, মা বাবা নিজে কষ্ট করে চলতে হয়, আর ছেলে তাকে সুখের মধ্যে, এই সম্পর্কিত বৃদ্ধাশ্রমে কয়েকটি প্যাকেজ রয়েছে আমাদের, আসুন আমরা আরেকটি প্যাকেজ যেটা রয়েছে আমরা ওটা দেখিনি, যে আমাদেরকে প্যাকেজটি চালিয়ে দিন।
ছোট্ট বেলো জিনি আমার,
তো আপনিও তো এদের জন্য কি করেছিলেন, এটা নিজে রোজগার করে
সেটা কত কোনোদিন মা বাবা সেটা কোনোদিন বলে না বা তার চিন্তাও করে না,
জি জি,
আমার সন্তান কি হবে আমাকে খাওয়াবে কিনা
খাওয়াবে কিনা
সেই চিন্তাটা মা বাবা করে না। আর আপনি তো বুঝতে পারছেন,
জি জি,
মা বাবা কোনোদিন ছেলে মেয়েকে অভিশাপ দেয় না,
অভিশাপ দেয় না, এদেরকে কোন দোষ দেয় না,
কি করে দেবে সন্তান,
নিজের সন্তান, হ্যাঁ জি, ভালো করুক খারাপ করুক আমার সন্তানই তো করছে, এটা মনে বুঝ দেওয়া হয় আর কি, উপায় নেই।
বৃদ্ধাশ্রমে কাজে আমার বাবা বসে এখন, বৃদ্ধাশ্রমে কাজে আমার বাবা বসে এখন।
প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ আল্লাহ, দেখলেই নিজের অন্তরের মধ্যে কেমন জানি লাগে যে বাবা দেখতে পেলাম যে বৃদ্ধাশ্রমের মধ্যে, দেখলে নিজের অন্তর একটা কান্নার ভাব চলে আসে, যেই বাবা যেই মা নিজের রাতের মধ্যে ছেলে হয়তো বা একটু অসুস্থ হয়ে গেলে ছেলে বাবা ছেলেকে না দেখে থাকতে পারতো না, আর সে বা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে আমাদের মোবাইলে দেওয়া হচ্ছে, আমি দেখছেন যে অনেক মা বাবা এরকম পড়ে রয়েছে, যেমন আমরা হয়তো দেখলাম যে বাবাকে আমরা ছেলের মধ্যে তুলে ধরতে পেরেছি, কিন্তু যারা মা রয়েছে তাদের শরীরে নিষেধাজ্ঞা রয়েছে ছেলেরা তোলার জন্য, কিন্তু এই মাদের কি অবস্থা হবে, বাবাতে এরকম দিয়েছে।
অনুভূতির ব্যাপারটা দেখুন না, একটা ঘটনা এমন রয়েছে বিভিন্ন নিউজ পেপারেও এগুলা আসে যে এমন একটা ঘটনা এরকম রয়েছে যে কোন এক শহরে ছেলে যখন ঘরে আসলো তখন স্ত্রী কি করলো, ছেলেকে তার মার বিরুদ্ধে উল্টা পাল্টা বুঝালো যে তোমার মা এরকম তোমার মা ওরকম। তো দেখুন ছেলে তো প্রথমত এটা মন মানবে না, কেননা ছেলে তার এতটুকু জীবন তার মার সাথে কাটিয়েছে, প্রথম দিকে কোনো খারাপ কথা মার বিরুদ্ধে কি করতে পারবে না, শুনতে পারবে না। কিন্তু যখন আসলে দেখুন আমাদের নফ এমন হয়ে যায় যে যখন মানুষ স্ত্রী পেয়ে যায় তখন এমন হয়তো মাজ আল্লাহ আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে হিফাজত রাখুক যে স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়, মার কথা থেকে স্ত্রীর কথাকে কি দেয় প্রাধান্য দেয়। তো এরকম একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল, তো এরকম যখন বিরোধিতা করতে লাগলো তখন সত্যি কি ওই ছেলে মানে ওই ছেলের মাইন্ডে এটা সেট আপ হয়ে গেল যে ইনার ঘরের মধ্যে সকল অশান্তি ওর মার কারণে হচ্ছে। তো ওই স্ত্রী একদিন বলল যে হয় এই ঘরে তোমার মা থাকবে নয়তো আমি থাকবো,
তো ওই ছেলের জেহেন অর্থাৎ মাথা মাইন্ড তো তখন কি করলো, ঘুরতে লাগলো, সে কার পক্ষপাত, সে চিন্তা করছে যে কার পক্ষপাতিত্ব করবে, কি মার পক্ষপাতিত্ব করবে নাকি স্ত্রীর পক্ষপাতিত্ব।
প্রথম আসলে এই জায়গার মধ্যে তো আমাদের একটা জিজ্ঞাসা শিক্ষা গ্রহণ করা দরকার যে ছেলে চিন্তা করছে যে বউয়ের কথা শুনে যে আমি মাকেই ঘরে রাখবো নাকি রাখবো,
কিন্তু হওয়াটা তো এমন ছিল যে আমার যাই হয়ে যাক আমার মাকে আমি সবার উপরে রাখবো।
মায়ের বিরুদ্ধে যে বলছে এটা মায়ের ঘর, আমার স্ত্রী যে ঘরে বসে আজকে কথা বলছে আমার মায়ের, এটাই তো মায়ের ঘর, আমার মায়ের ঘরে বসে আমার মায়ের সন্তানের সামনে আমি, আমার মা যদি খারাপ হয়ে যায় সে মায়ের পেট থেকে আমি আসছি, আমি কিভাবে ভালো হয়ে গেলাম,
ভালো হতে পারে,
আমাকে বিশ্বাস করছে আমার মাকে বিশ্বাস করছে না, ওই ঘর থেকে আমার মাকে বের করার চেষ্টা করতেছে। তো নিয়ত এবং সেট আপ তো এরকম হওয়া দরকার মাইন্ডের মধ্যে যে এই ঘরে আমার মা থাকবে, যে তুমি থাকবে না, আর আমার মায়ের সাথে যদি তুমি সম্পর্ক রেখে চলতে পারো ঠিক মতো
তাহলে
তুমি থাকতে পারবে।
তো দেখুন মার মাইন্ডে তো এত কিছু নেই যে আজকে তাকে কোথাও না কোথাও পাঠানো হবে বা এই ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, কিন্তু মার মন দেখুন খুশি হয়ে গেল যে আমার ছেলে আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে, যে এটার চেয়ে বড় কিছু তো আর হতে পারে না। তো দেখুন আজকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এখান থেকে একটা বিষয় আমি আরজ করব যে আজ আমরা আমাদের যখন সন্তান হয়ে যায় স্ত্রী হয়ে যায় ইনাদেরকে তো ঘুরতে নিয়ে যায়, কখনো কি মাকে বলেছি যে মা চলো আজ তোমাকে নিয়ে ঘুরতে যাই? তো দেখুন এটা হয়তো আমি নিয়ে যাব না, কিন্তু আমার বলার কারণে এই মুখ দিয়ে শব্দটা বের করার কারণে আমার মা কতটুকু খুশি হতে পারে। তো দেখুন যাই হোক ওর মনে ওই ছেলের মনে তো কি ছিল না, সত্য নিয়ত ছিল না বা সৎ নিয়ত ছিল না, ওর মনে ছিল খারাপ নিয়ত যে মাকে এই ঘর থেকে বিদায় করবে, কিন্তু মার মন দেখুন খুশি হয়ে গিয়েছিল যে আজ আমার ছেলে আমাকে অনেকদিন পরে ঘুরতে নিয়ে যাবে। তো মা কি করলো, রেডি হয়ে গেল, ভালো কাপড় পরে রেডি হয়ে গেল, তো মাকে নিয়ে যেতে লাগলো, বের হলো। বের হওয়ার পর যখন গাড়িতে উঠলো তখনও মা অনেক আনন্দ চিত্তে হাসতেছে বা মন খুশি হয়ে গিয়েছে যে আজ আমার ছেলে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। তো গাড়ি চলতে 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 আস্তে আস্তে বৃদ্ধাশ্রমে গেল, বৃদ্ধাশ্রমে গিয়ে থেমে গেল। মা হঠাৎ করে আশ্চর্য হয়ে গেল যে এখানে কেন থামলো, যখন গাড়ি থেকে নামলো তখন ভেতরে নিয়ে গেল মাকে। ভেতরে নিয়ে যাওয়ার পর সেখানকার যিনি কর্মচারী আসলো, যে কর্মচারীকে নাম রেজিস্টার করে দিল ছেলে, রেজিস্টার করে দেওয়ার পর যখন ব্যাক করলো তখন শুধু মাকে এতটুকু বলছে যে মা আজ আজ থেকে তুমি এখানে থেকো, এখানে অনেক খাতির করা হয়, সেবা করা হয়, এখানে তুমি ভালো থাকবে। মার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, চোখ দিয়ে শুধু অশ্রু পড়ছে, চোখ দিয়ে শুধু চোখের পানি পড়ছে। তো ছেলে গাড়িতে উঠে চলে যেতে লাগলো, মা শুধু অপলক দৃষ্টিতে এটা দেখতে লাগলো আর চোখের পানি পড়ছে আর নিজের আঁচল দিয়ে চোখের পানি মুছছে,
মানে বলার কোনো
ভাষাই নেই। অর্থাৎ কেননা কিছুক্ষণ আগে যে ছেলে বলেছিল তোমাকে ঘুরতে নিয়ে যাব, সেই ছেলে ঘোরার নাম দিয়ে মাকে নিয়ে গেল বৃদ্ধাশ্রমে। তো ওই মার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না, শুধু চলে যেতে লাগলো। তো একজন গার্ড এসে, একজন কর্মচারী এসে বলতে লাগলো যে এটা কেমন ছেলে, গাড়ি দেখলাম এত আলিশান, ওনার অবস্থা দেখলাম, কিন্তু মাকে শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে রেখে গেল। দেখুন মার অনুভূতি কি, মা বলল খবরদার আমার ছেলের বিরুদ্ধে কথা বলবে না। দেখুন যে ছেলে কিছুক্ষণ আগে মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসেছে, মার অনুভূতি অর্থাৎ মার অবস্থা ছেলের বিরুদ্ধে এতটুকু শুনতে রাজি হলো না যে আমার ছেলের বিরুদ্ধে কোনো কথা বলবে না।
যে আমাদের ইসলামী ভাই যখন বৃদ্ধাশ্রমে গেলেন মাসুদ ভাই, এটা খেয়াল করবেন তখন মা বাবা তার থেকে যখন মতামত নেওয়া হলো, এখন আপনার ছেলের ব্যাপারে আপনার কি মতামত, তখন তারা বলতেছে এরকম যে আমরা দোয়া করি এখনো তার জন্য। জিজ্ঞাসা করলো আপনাকে কোনো অভিযোগ আছে, না বাবা কোনো অভিযোগ নেই, তার জন্য আমরা দোয়া করি।
তো দেখুন আজ যে সকল সন্তান, যে সকল নজওয়ান মা বাবার বিরুদ্ধে কাজ করে, মা বাবাকে কষ্ট দেয়,
মানে মা বাবাকে পরিশ্রমের মধ্যে রেখে দিয়েছে, নিরীক্ষকের মধ্যে রয়েছে তাদের,
এভাবে বলা হচ্ছে যে কিয়ামতের দিন কিছু ব্যক্তি আগুনের ডালে ঝুলিয়ে থাকবে। তারা কারা? তারা যারা দুনিয়াতে পিতা মাতার সাথে অসদাচরণ করবে, তাদেরকে আগুনের ডালে ঝুলিয়ে রাখা হবে। তো দেখুন পিপিএস সাহেবের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আজ আমাদের বৃদ্ধাশ্রম, এই বৃদ্ধাশ্রম বাই কেন হবে আমাদের এই দেশে? দেখুন এই বৃদ্ধাশ্রমের কি দরকার, যে পিতা মাতা একটা নয় দুইটা নয় পাঁচ পাঁচটা সন্তান লালন পালন করতে পারে, পাঁচটা সন্তান কি একটা বৃদ্ধ মা বাবাকে লালন পালন করতে পারে না? তো আজ যে আমরা এই বৃদ্ধাশ্রম নিয়ে কথা বলছি, বৃদ্ধদের পরিশ্রম নিয়ে কথা বলছি, ওনারা কেন এই বৃদ্ধ বয়সে ওনাদেরকে পরিশ্রম করতে হবে? আমরা সন্তানরা কি এতই অকেজ হয়ে গিয়েছি যে এই বুড়ো বুড়ো দুটো পিতা মাতার খেদমত করতে পারবো না? আর ওনারা কি বা এমন, ওনাদের চাহিদা রয়েছে দু মুঠো ভাত,
ওনারা তো তেমন কিছুই ওনাদের দরকার হয় না, তো এই দুমোটা ভাত কি আমরা ওনাদের মুখে রাখতে পারি না?
হয় যে কি কারণে জানেন, দেখা যায় কি নিজের সুখের কারণে, নিজের মনের ইচ্ছা পূরণের কারণে যখন সে নিজের কোন মনের ইচ্ছা পূরণ করতে যায় তখন দেখা যায় কি ওই মা বাবা তার বাধা হয়ে দাঁড়ায়।
যে আমাদের
মাথার কারণে দেখা যায় কি তারা মা বাবাকে হেউ করে ঘর থেকে বের।
আমাদের মাসুদ ভাই বলেছে না যে এমন সন্তানের অনেক পরিস্থিতি হয়ে যায় যে সন্তানরা চায় ইনারা কখন মারা যাবে, কখন মারা যাবে, অর্থাৎ ইনারা এটাকে বোঝা মনে করে। কিন্তু দেখুন যখন আমাদের পিতামাতা বৃদ্ধ হয়ে যায় তখন ওনাদের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়, বিভিন্ন রোগের সম্মুখীন হতে হয়। এনারা অনেক সময় এমনও আছে যে বিছানায় নোংরা করে দেয়, বিছানা অপরিষ্কার করে দেয়, কিন্তু এটা দেখে বাচ্চারা কি করে, সন্তানরা কি করে, নাকে হাত দিয়ে দেয়। কিন্তু আমাদের এটা বিবেকে নেই যে আমি যখন ছোট ছিলাম ওনাদের কোলে আমরা নোংরা করে দিতাম, ওনাদের কোলে আমরা কি করে দিতাম, অপরিষ্কার করে দিতাম, কিন্তু আমাদের পিতামাতা কখনো আমাদেরকে কি ফেলে দিয়েছে?
মানে নিজে মা বাবা যখন ছেলে যখন ছোটবেলায় কোনো কিছু প্রস্তাব করে দিত, কোনো কিছু
নোংরা করে দিত,
তখন মা নিজে ওই জায়গার মধ্যে থেকে ছেলেকে ভালো জায়গার মধ্যে
ভালো জায়গায় দিত। তো দেখুন এমনও রয়েছে যে আমাদের পিতামাতা শীতকালে, গরমকাল তো আমি বাদই দিলাম, শীতকালে যখন আমরা মায়ের কোলে প্রস্তাব করে দিতাম, নোংরা করে দিতাম, আমার পিতামাতা ওই ভেজা কাপড় নিয়ে রাত ভর শুয়ে যেত, নিজের কথা চিন্তা না করে সন্তানকে আগলিয়ে নিত। কিন্তু আজকে আমাদের জেহেন দেখুন, আমাদের চিন্তাধারা দেখুন, যে আমরা আমাদের দুনিয়াবি যে সুখ রয়েছে এগুলো হাসিলের জন্য আমাদের এই বৃদ্ধ পিতামাতাকে আমরা পরিশ্রম করার জন্য লেগিয়ে দিই বা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, তো ওই বুড়া পিতামাতাই ভাই কি করবে? ওনাদের তো চাহিদা রয়েছে না, তো ওনাদের এই চাহিদার জন্য ওনারা কি করে, বিভিন্ন পরিশ্রমের কাজগুলো বেছে নেয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল গুনাহ ভরা কাজ থেকে, পিতা মাতাকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখুক। দেখুন আমার আকা আলা হযরত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত শাহ আহমদ রেজা খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন যে পিতা মাতার সাথে সুন্দর আচরণ করা, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করা, ভালো ব্যবহার করা উত্তম ওয়াজিব এবং গুরুত্বপূর্ণ ইবাদত। দেখুন উত্তম ওয়াজিব বলেছে, ওয়াজিব তো অনেক রকম রয়েছে, কিন্তু উত্তম ওয়াজিব কেন বলা হয়েছে, নিশ্চয়ই এটার গুরুত্ব বেশি। পিতামাতার সাথে সৎ আচরণ করা, পিতামাতার সাথে ভালো আচরণ করা, এটার গুরুত্ব অনেক বেশি। এবং আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস শরীফে এভাবেও রয়েছে যা সারাংশ এরকম যে পিতামাতার সাথে ভালো আচরণ করা জিহাদের চাইতে উত্তম বলা হয়েছে।
সুবহানাল্লাহ,
এরকম রিওয়ায়েত রয়েছে না
অনেক, বিভিন্ন পিতামাতার সাথে ভালো, যে জিনিসের ফজিলত যত বেশি সে জিনিসটা আমল করে তত কঠিন তত বেশি হয়ে থাকে, শয়তানের তত বেশি বাধাও দেয়। তো আসলে প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আজকে যে আমরা কিছুক্ষণ পর্যন্ত যে মা বাবার খেদমত করার ব্যাপারে, ফজিলত সম্পর্কিত, মা বাবার খেদমত করার আমাদের প্রয়োজন সম্পর্কিত কথা বললাম, যদি আমরা মা বাবার সম্মানের ব্যাপারে জানতাম, মা বাবার খেদমত করার ব্যাপারে জানতাম, তাহলে আজ এই বৃদ্ধ বয়সেও বৃদ্ধ মানুষগুলা থেকে পরিশ্রম করতে হতো না। কারণ প্রত্যেক যে বৃদ্ধ বয়সে পরিশ্রম করে যাচ্ছে, প্রত্যেক বৃদ্ধ লোকের সন্তান রয়েছে। আজ এই সন্তানরা আমরা অথবা মা বাবার সম্মান এবার না জানার কারণে এই বৃদ্ধ মানুষগুলা থেকে পরিশ্রম করতে হচ্ছে। তাই আজ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে মা বাবার খেদমত করার ব্যাপারে আলোচনা হয়েছে। আসলে মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, বৃদ্ধ বয়সে পরিশ্রম এই কথাটা, এই বিষয়টা নিতেও একটা দ্বিধাবোধ করে। একটা মুসলমান রাষ্ট্রের মধ্যে, একটা মুসলমান দেশের মধ্যে, একজন মুসলমান একজন মুমিনের অন্তরের মধ্যে এই কথাটা কিভাবে সাড়া পায় যে নিজের মা বাবা বৃদ্ধ হওয়ার পরেও পরিশ্রম করবে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার সে সুভাগ্য নসিব করুন।
আসলে এটা কেন, এটা আমাদের মাইন্ডে কেন আসে জানেন, যে আমাদের সন্তানেরা এখন ইলেকট্রন মিডিয়ার যুগ না, এই বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এগুলো শেখানো হচ্ছে। যে আমি বলবো না যে ইলেকট্রিক মিডিয়া শুধু অপপ্রচার হয়, ভালো প্রচারও হয়ে থাকে, কিন্তু কিছু অপপ্রচারের মধ্যে এমন অপপ্রচার রয়েছে যে আমাকে স্বাধীন হতে হবে, আমাকে স্বাধীনভাবে চলাফেরা করতে হবে। এই স্বাধীনভাবে চলাফেরার জেহেন যখন আমাদের মধ্যে ঢুকে যায়, তখনই আমরা কি করি যে আমি তো আমার জীবনে স্বাধীন হব, কেন আমি আমার পিতামাতার বাউন্ডারির মধ্যে থাকব, কেন আমি আমার পিতামাতার আয়ত্তের মধ্যে থাকব, আমাকে স্বাধীন হতে হবে, আমি স্বাধীনভাবে চলাফেরা করব। যে যখন আমাদের এই মাথায় এই মাইন্ডে এটা সেটা পড়ে যায় যে আমাকে স্বাধীন হতে হবে, তখনই এই পিতামাতাকে নারাজগিমূলক কাজগুলো আমাদের মধ্যে চলে আসে। আর যদি আমরা এই স্বাধীন চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে পিতামাতার খেদমতে নিজের জীবনকে অতিবাহিত করার চিন্তাধারা যদি আমরা সেট আপ করি না, তাহলে আমাদের এই দেশের মধ্যে বা বিভিন্ন মুসলিম কান্ট্রির গুলোর মধ্যে এই বৃদ্ধ পরিশ্রম যে রয়েছে এখন, যেগুলোর প্রচলন রয়েছে, এগুলো আর হবে না। তো দেখুন
আসলে সুন্দর বিষয় আপনি এটা আমাদের,
আরেকটা কথা এটা বলবো যে মা বাবার সান কতটুকু, মা বাবা যদি আমাদেরকে মারেও, মা বাবা যদি আমাদের সাথে খারাপ আচরণও করে, তাও আমরা মা বাবার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবো না, মা বাবার বিরুদ্ধে আমরা কিছু বলতে পারবো না। কেননা কুরআন কারিমেও বলা হচ্ছে যে তোমরা তোমাদের পিতা মাতাকে উফ বলো না। বৃদ্ধ বয়স যখন ওনাদের উপনীত হয়ে যাবে, জোয়ান কালো যৌবন কালো যখন আমরা যৌবন থাকবো তখন তো বলতে পারবো না, আর যখন পিতা মাতা বৃদ্ধ বয়সে উপনীত হবে তখন তোমরা তাকে উফ বলো না।
আসলে লিয়াকত, আপনি যে বিষয়টা দিকে আমাদের খেয়াল করিয়েছেন আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আসলে মাদানী সাহেব দর্শক আমরা কল করছি, আমরা কল দিকে যাবো ইনশাআল্লাহ। যে আমাদেরকে কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ রিজওয়ান, আমার থেকে বলছি। এই যে একটু দেখেন রিক্সা চালক এবং এই যে বৃদ্ধাশ্রমের যে বাচ্চা ফালা যাচ্ছে, এই সমস্ত ছেলেমেয়ের জন্য কি করা উচিত?
আসলে আপনি যে আমাদেরকে আলোচনা যে প্রশ্নটা করেছেন যে মানে রিক্সা চালক যে বৃদ্ধ বয়সেও সে নিজের ছেলেদেরকে ফেলে চলে আসে, আসলে তো এক তো আমরা কিছুক্ষণ আগে আলোচনাও করেছি যে এক তো দেখা যায় কি ছেলে ইসলামের সুশিক্ষা না পাওয়ার কারণে, ইসলামের সুশিক্ষা থেকে সে দূরে থাকার কারণে এই ধরনের সে আচরণ গুলো করে থাকে। তাই তাদের উচিত একটা সুন্দর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া এবং তাদেরকে বোঝানো। হয়তো আপনার চোখের সামনে এরকম ঘটনা ঘটেছে বিধা আপনি বলছেন, তাদেরকে মহব্বত সহকারে বোঝানো। কারণ কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মানুষকে তোমরা বোঝাও, বোঝানোর মধ্যে মানুষ সংশোধন হয়। যারা হয়েছে সেও তো আমার হয়তো বা এলাকার মানুষ হতে পারে, আপনার হয়তো এলাকার মানুষ হতে পারে, অথবা আপনার চোখের দেখা মানুষ হতে পারে, তাকে আপনি বুঝান এবং তাকে দাওয়াত সে মাদানী মহল সাথে সম্পৃক্ত করানোর চেষ্টা করে থাকেন। এবং মাদানী চ্যানেল বাংলাও দেখার জন্য তারগিব দিন, তাকে উৎসাহ দিন ইনশাল্লাহ। কারণ মাদানী চ্যানেল বাংলা দেখার মাধ্যমে এরকম অনেক মা বাবার নাফরমান, যারা অনেক অনেক ছেলে যারা মা বাবাকে পরিশ্রম করার মধ্যে লেগে দিয়েছে, মা বাবাকে দেখাশোনা করে না, সেরকম ছেলেও আলহামদুলিল্লাহ তাদের কি মা বাবা খেদমত করার সৌভাগ্য হচ্ছে আলহামদুলিল্লাহ মাদানী পরিবেশের বরকতে।
আল্লাহ রয়েছে যে একবার একটা ছেলে মাদানী কাফেলা করেছে, তো এই মাদানী কাফেলা করার আগে তার মা তার উপর নারাজ ছিল,
মা তার উপর
রাজি ছিল না, অর্থাৎ এমন নারাজগি মূলক কাজ করতো যে তার মা সবসময় তার উপর নারাজ থাকতো। তো যখন মাদানী কাফেলা করেছে, মাদানী কাফেলাতে পিতা মাতার গুরুত্ব বোঝানো হয়েছে, পিতা মাতার সম্পর্কে ভালো আচরণের কথা বলা হয়েছে, তো এগুলো শিখে সে যখন ঘরে গেল তখন মা রাত্রে ঘুমোচ্ছিল। রাত্রে ঘুমানোর অবস্থায় সন্তান কি করলো, ওই মায়ের পায়ের কাছে গিয়ে পা ধরে ফেললো, পা ধরে কাঁদছিল। তখন মার ঘুম ভেঙে গেল, তখন মা বললো কি কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? তো বললো যে মা আমাকে মাফ করে দাও, আমি এ পর্যন্ত যা তোমার সাথে নারাজগিমূলক তোমার সাথে কাজ করেছি, যা খারাপ আচরণ করেছি, এর জন্য আমাকে মাফ করে দাও। তো দেখুন
মানে যে সন্তান আগে মাদানী কাফলে যাওয়ার আগে মা বাবার নারাজি বলে মা বাবা তার উপর নারাজ ছিল, সে সন্তান এখন দাওয়াত ইসলামের তিন দিনে মাদানী কাফলে সফর করার বরকতে মা বাবার পায়ে এসে চুমু কাঁদছে, পায়ে এসে কান্না করছে। আসলে এটা মাদানী সিনার দর্শকবৃন্দ উত্তম পরিবেশের বরকত, সুন্দর পরিবেশের বরকত, মাদানী পরিবেশের বরকত। যেই পরিবেশ মানুষকে গুনাহগার থেকে নেককার বানানোর চেষ্টা করেছে, মানুষ গুনাহগার থেকে নেককার বানিয়ে দেয়, সে মাদানী পরিবেশে নিজে তো অবশ্যই সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবেন, সম্পৃক্ত হয়ে যান, এবং তার পাশাপাশি যারা এরকম মা বাবাকে নারাজমূলক মা বাবাকে খেদমত করছেন, আপনার চোখের সামনে যে আমাদের প্রশ্ন করেছে যে আপনার চোখের সামনে এরকম মানুষ রয়েছে, তাকে আপনি দাওয়াত দিন, তাকে নিয়ে আপনি সাপ্তাহিক সুন্নত বা ইজতেমায় আসুন, তাকে নিয়ে মাদানী কাফেলা সফর করুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, তার থেকে সংশোধন আপনার নিজেই চোখে উপলব্ধি করতে পারবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছি। আসলে আমি আরেকটা বিষয় নিয়ে আজকে একটা বিষয় আপনার সামনে পেশ করার চেষ্টা করবো, সেটা হচ্ছে আসলে মাসুদ ভাই দেখা যায় আমাদের আজকে আমরা যে বিষয় নিয়েছি না বৃদ্ধ বয়সে পরিশ্রম, এখন এতক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা বৃদ্ধ বয়সে পরিশ্রম সম্পর্কিত বাবারটার বিষয়টা আমরা আলোচনা করেছি, কিন্তু মার থেকেও বৃদ্ধ বয়স হওয়ার পরেও মার থেকে পর্যন্ত ঘরের মধ্যে পরিশ্রম করতে হয়। এইভাবে যে ছেলেরা দেখা যায় কি মাকে কতদিন এই ছেলে খাওয়াবে, এতদিন পর্যন্ত কতদিন খাওয়াবে এই ছেলে, মানে দেখা যায় মার থেকে নিজের ঘরের সন্তান থাকার পরেও নিজের কাজ নিজে করতে হয়, কারণ বউয়েরা করে না, এই কারণে সে কতক্ষণ এই সন্তান করবে এটা চিন্তা করে, আবার কতক্ষণ চিন্তা করে এই সন্তান এই কাজটা করবে, একে অপরের একটা মানে ভাগাভাগি করার জন্য লিপ্ত হয়ে যায়। মা মাঝখানে পড়ে যায়, মা মাঝখানে পড়ে নিজের কাজগুলো নিজেই করতে হয়, নিজের ওষুধপত্র খাওয়া, নিজের কাজকর্ম করা, নিজের খাওয়া দাওয়া সবকিছু দেখা যায় নিজেই করতে হয় শেষ পর্যন্ত।
এক্ষেত্রে আসলে যদি আমরা এটাই আমাদের মূল মন্ত্র ধরে নেই এবং করে নেই, যে আমরা স্ত্রীদেরকে বা ঘরের যারা সদস্য সবাইকে যদি বলি আমার মা এবং আমার বাবা ইনারাই হচ্ছেন আমাদের পরিবারের মূল, তোমরা ইনাদের খিদমত করবা, ইনাদের যদি খিদমত করে রাজি করতে পারো তো আমি রাজি হয়ে যাব। আমি তোমাদের পিছনে খেদমত করবো ততক্ষণ যতক্ষণ আমার মা বাবা রাজি থাকে। তো আমার মা বাবা কতক্ষণ এই ছেলের ঘরে কতক্ষণ ওই ছেলের ঘরে যাবে না, বরং খানা এখানে চলে আসবে, সবকিছু এখানে আমার মায়ের সবকিছু করার পর তোমরা তোমাদের কাজ করবো। এটাই যদি আমরা আসলে প্রথম দিন থেকে যদি স্ত্রীদেরকে বা আমাদের বাচ্চাদেরকে যদি এটা তরবিয়ত দেয় না, এই ঘরের মূল হচ্ছে তোমার দাদুর, কোন জিনিস এটা তোমার দাদুর, এটা কার, এটা তোমার দাদুর, টাকা এটা তোমার, আমি তোমার আব্বু, আমিও তোমার দাদুর, তোমার দাদুকে মহব্বত করবো তো আমাকে পাবা। তো বাচ্চাকে যদি দেখা যায় ছোটবেলায় ছেলেরা বলতো কি মা আমার থাকবে, মা সবসময় আমার পাশে থাকবে, মা সবসময় আমার কিছু করবে, যা কিছু করছে আমার মায় আমার কিছু করবে। যখন বড় হয়ে যায় স্ত্রী চলে আসে তখন বলে মা তোমাকে রাখো, মার করস, মার ওষুধপত্র করস, মার খাবার খরচ তুমি চালাও। আমি
ভাইয়েরা আসলে ছোটবেলায় যে আপনি কথাটা বলে ভাগা বের করে মা আমার মা আমার, বড় হয়ে গেলে তখন মা তোমার, মা তোমার, বাবা তোমার। তাই আজকে আসলে সময় শেষ পর্যায়ে, এটাই বলবো শ্রমজীবীদের জীবন আসলে আমরা নিজেদের জন্য পরিশ্রম করি, নিজেদের স্ত্রী পুত্রের জন্য পরিশ্রম করি, আমার আল্লাহ তাআলাকে রাজি করার জন্য কতটুকু পরিশ্রম করি। আসল পরিশ্রম তো এটা হওয়া দরকার যে আমার মাওলা রাজি হয়ে যান। তাই প্রত্যেকটা ইবাদতের প্রতি আমাদের মনোযোগী হওয়া দরকার, আসলে বেশি বেশি ইবাদত করা দরকার আল্লাহ তাআলাকে রাজি করার জন্য। এটাই আমার আসল শ্রম, দুনিয়াতে আসছি শ্রম স্ত্রী পুত্রের জন্য মা বাবার জন্য করার ক্ষেত্রে না, আমি আসছি আল্লাহকে রাজি করার জন্য। আমি স্ত্রী পুত্রের খিদমত করবো, মা বাবার খিদমত করবো, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে এদের খিদমতের মাধ্যমে আল্লাহ তাআলাকে রাজি করা। তাই আল্লাহর ইবাদত করবো এবং আল্লাহ তাআলা আল্লাহ রাসূল পাকসাম যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আমার মা বাবা স্ত্রী পুত্রের হক আমি আদায় করবো ইনশাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা বয়স্ক রয়েছেন তো তাদের প্রতি আসলে আমাদের সম্মান করা চাই, মা বাবা যতদিন আছে তাদেরকে আমরা খিদমত করি, এবং মা বাবা যাদের নাই তারা যদি এই মা বাবার বয়সীদেরকে যদি খেদমত করে না তো ইনশাআল্লাহ মা বাবা খবরে ওই সন্তানের উপর রাজি হয়ে যাবে। আমাদেরকে করে নাই কিন্তু আমাদের বয়সী যারা রয়েছে আমার ভাই বোন আত্মীয় স্বজন তাদেরই করছে, তখন মা বাবা রাজি হয়ে যায় সন্তানের জন্য দোয়া করবে। তাই মাদিনা চ্যানেল দর্শকদেরকে মেসেজ এটাই দেব যে মা বয়সী বাবা বয়সী যারা রয়েছে সবাইকে আমরা সম্মানের চোখে দেখি, আমার কাছে সামর্থ্য রয়েছে আমি তাদেরকে অন্ন যোগান দেই, তাদের বাচ্চাদেরকে কিছু খাওয়ায়, আমার বাচ্চার জন্য কোনো ফল ফ্রুট আনলে তাদের বাচ্চার জন্য কিছু নিয়ে আসি, ঘরে ভালো আহার হলে তাদেরকে আমরা পরিবেশন করি, এই আমি আবেদন রাখবো তাদের কাছে।
আসলে মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আলহামদুলিল্লাহ আমরা মুবাল্লিগের দাওয়াত ইসলামী গ্রন্থ থেকে আজকে আলহামদুলিল্লাহ বিভিন্ন মাদানী ফুল শ্রবণ করলাম। আজকে এই অনুষ্ঠান থেকে আমরা গুরুত্বপূর্ণ অর্থাৎ এক কথায় মূল মাদানী ফুল এগুলা মূল শিক্ষণীয় বিষয় এই মেসেজটুকু আমরা আপনাদের কাছে দিতে চাই, সেটা হচ্ছে আজকে যে আমরা বিষয় নিয়েছিলাম বৃদ্ধ বয়সে পরিশ্রম। এইরকম বৃদ্ধ বয়স হওয়ার পরেও মানুষ পরিশ্রম করে যাচ্ছে, আর যারা আমার নওজোয়ান রয়েছে যারা আমরা পরিশ্রম করছি না তাদের পরিশ্রমের দিকে এগিয়ে আসা উচিত। এবং বৃদ্ধ বয়সে পরিশ্রম করা, এই যে বৃদ্ধ বয়সে হওয়ার পরেও পরিশ্রম করা এটা যেন আমাদের থেকে চলে যায়, এই ব্যাপারে আমাদের এই বৃদ্ধ বয়সে পরিশ্রম এটা না হওয়ার জন্য আমাদের সমাজের মধ্যে, তার জন্য আসলে আমরা চেষ্টা করলাম যে মা বাবার গুরুত্ব সম্পর্কিত মা বাবার সম্মান করার ব্যাপারে আমরা কিছু মাদানী ফুল আপনার সামনে পেশ করার চেষ্টা করেছি। কারণ যখন আমাদের মা বাবার প্রতি সম্মান চলে আসবে, একজন বৃদ্ধ বাবার প্রতি আমাদের সম্মান চলে আসবে, একজন বৃদ্ধ বাবার তার মর্তবা তার স্তর কোথায় হওয়া উচিত এটা যখন আমাদের মনের মধ্যে চলে আসবে, তখন আমাদের সমাজের মধ্যে আমাদের রাষ্ট্রের মধ্যে এই বৃদ্ধ বয়সেও পরিশ্রম করা এটা আমাদের চোখে আর পড়বে না। তাই আমাদের উচিত নিজের বাবা নিজের মাদের সত্যিকার অর্থে তাদের হক গুলো আদায় করা। এবং যদিও হয়তো বা যে সকল দর্শক বৃন্দ আমাদের দিকে দেখছেন, যদি আপনার ঘরের মধ্যে আপনার বাবা এখনো পরিশ্রমের মধ্যে রয়েছে, আপনি কিন্তু ঘরে বসে রয়েছেন, এখন থেকে নিয়ত করে নিন, নিজে পরিশ্রমের দিকে এগিয়ে যান, নিজের বাবাকে বলুন বাবা তুমি আমার জন্য অনেক করেছো, এবার তুমি বসো আমি করব তোমার জন্য। নিজের মা যদি ঘরের মধ্যে রয়েছে, নিজের মাকে আপনি পরিশ্রম করতে দেন, নিজের মাকে সঠিকভাবে দেখেন না, নিজের বউয়ের জন্য পাগল হয়েছেন হয়তো বা, কিন্তু আজ থেকে হয়তো আমরা এটা নিয়োগ করতে পারি যে মা আমাকে এই এই পর্যন্ত নিয়ে এসেছে, আজকে আমরা হয়তো যেখানে যাচ্ছি আমাকে যে এতর মধ্যে আমাকে নিয়ে এসেছে মা বাবা, সে মাকে এবার আমরা বলি মা বাবা আমার মা এবার তুমি বসো, এবার তুমি ঘরের মধ্যে আরাম করো আমি তোমার খেদমত করবো। নিজের স্ত্রীকেও তাগিদ দিয়ে নিজের এবার যেগুলো আজকে আমরা শিক্ষণীয় বিষয় আমরা হাতের গ্রহণ করলাম না ইনশাল্লাহ নিয়ত করি, এর উপর আমরা প্রথমত নিজে আমল করব। এবং যদি নিজের বন্ধু বান্ধব নিজের এলাকা নিজের পরিবারের মধ্যে এরকম কেউ থাকে, আমরা সকলকেও এর ব্যাপারে মহব্বত সহকারে উৎসাহ দিই এবং তাদেরকেও তাগিদ দিই। যেমন আমাদের একটা কলে আসলো না যে এরকম যে আমাদের এলাকার মধ্যে এরকম রয়েছে তাকে আমরা কিভাবে সংশোধন করবো, জি হ্যাঁ আপনাদেরকে আমরা এটাই পয়গাম দিব যে আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে যা কিছু শিক্ষণীয় বিষয় পেলাম যে নিজের মা বাবাকে তাগিদ দেওয়া, মা বাবাকে উৎসাহ খেদমত করা, এবং সবচেয়ে উত্তম মাদানী ফুল, উত্তম শিক্ষণীয় বিষয় আমরা সকলেই ভালো পরিবেশের মধ্যে সম্পৃক্ত হয়ে যাই। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে একটা উত্তম পরিবেশ, যে উত্তম পরিবেশে থাকার বরকতে এরকম মা বাবার প্রতি সম্মান করা, নিজের মা বাবার খেদমত করা, নিজের মা বাবাকে পরিশ্রম করতে না দেওয়ার এরকম উৎসাহ সৃষ্টি হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আসুন আমরা নিয়ত করে নিজেও মাদানী চ্যানেল বাংলা, নিজেও এই দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হব, দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নত আমরা ইতিমা শরীক হব, দাওয়াত ইসলামের তিন দিনের মাদানী কাফেলা সফর করব ইনশাআল্লাহ। এর বরকতে নিজেরও ইসলামের শরীয়ত সম্মত ভাবে চলাফেরা করার সৌভাগ্য নসিব হবে এবং নিজের এলাকার যারা রয়েছে তাদেরকে আমরা মাদানী চ্যানেল বাংলা দেখার দাওয়াত দিই ইনশাআল্লাহ। আজ্জা ওয়াজাল আমাদের জীবন সুন্দরময় হয়ে উঠবে ইনশাআল্লাহ। মাদানী চ্যানেল বাংলা নিজেও দেখুন এবং অন্যকে দেখার জন্য উৎসাহিত করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
হালালে রে